This track was downloaded from fusionbd.com.
Royal Tiger Green presents Jaha Bolibo, Shabdo Bolibo, Recharge Yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni Jokhon Bhul Koren, Apnar Bibek Tokhon Ghumiye Thake. Jodi Keu Na Jane, To Bibek Jane, Apni Koto Boro Bhul Korechen. Poribar, Samaj, Rashtro, Apnake Shasti Na Dileo, বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব আরো একটি আনকোর এপিসোডে। এই মুহূর্তে আমি আর জিকে বিয়ার রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম আরো একটি আনকোর এপিসোড এবং আমার সঙ্গে কে রয়েছে আজকে শুরুতেই জেনে নেব। চলুন আমরা মঞ্জুরের কাছ থেকে জেনে নেই কে রয়েছে আজকের জেবিএসবিতে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া, আমাদের সত্য বলার মঞ্চে আজ এসেছেন স্বপন। 35 বছর বয়সী স্বপনের জন্ম ঢাকাতেই। অসহায় মানুষ দেখলেই সাহায্যের জন্য এগিয়ে যান। বাংলাদেশি সিনেমা দেখতে পছন্দ করেন। পছন্দের নায়ক সালমান শাহ। খুব সরল মনের অধিকারী স্বপন আজ কেন যাহা বলিব সত্য বলিবতে এসেছেন তা জানতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ। আমরা জানলাম যে স্বপন রয়েছে আজকে আমাদের সাথে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। তার জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা উদ্ঘাটন করতে চাই প্রিয় শ্রোতা। বরাবরের মতোই থাকছে এসএমএস পোল। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। স্বপন, আমি প্রথমে আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনি যে ভুলগুলো করছেন জীবনে, যে দুর্ঘটনাগুলো ঘটে গেছে আপনার জীবনে, সেটা আপনি আজকে লাখ লাখ মানুষের সঙ্গে বলতে এসেছেন। এই ধরনের ঘটনা সাধারণত মানুষের সামনে বলতে গেলে নিজের ভেতরের এক ধরনের বিবেক বোধ কাজ করতে হয় এবং এই বিবেক বোধটা আসলে মানুষের একদিনে জাগে না, কোনো ঘটনা ঘটনার প্রেক্ষাপটে জাগে। তো আপনার বিবেকটা আসলে কে জাগে?
আমার বিবেকটা আসলো ভাই, আপনার অনেক আগের থেকে আপনাদের যাহা বলিব সত্য বলিব তারপরে হেলমেট 920 অনুষ্ঠান শোনার পর থেকে আমি মনে করতেছি যে অনেক সময় ভাবি যে আমারও কিছু কাহিনী আছে, আমি যদি ভাইয়াকে শোনাতে পারি, লাখো মানুষকে যদি শোনাতে পারি তাহলে নিজেকে আমি ধন্য মনে করবো যে আমার মতন ভুল কেউ যে না হয়।
জি,
আমরা প্রিয় শ্রোতা দেখলাম যে তার বিবেক বোধ আসলে আমাদের এই অনুষ্ঠানটি করেছে। আমরা এইভাবেই লাখ লাখ মানুষের বিবেক বোধ জাগানোর জন্য আপনাদেরকে সাথে করে নিয়ে অনুষ্ঠানগুলো করে যাচ্ছি। আমরা শুরু করতে চাই একেবারে ছোটবেলা থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে, যে কিভাবে আপনি ধীরে ধীরে অপরাধী হয়ে উঠেছিলেন। কারণ কিছু মানুষের অপরাধ থাকে শুনলে হয়তো খুব ছোট মনে হয় কিন্তু সেটার ব্যাপ্তি অনেক বড় হয়, তেমনই একটি অপরাধের বর্ণনা আজকে এই জীবনের অপ্রিয় সত্যে উঠে আসবে। আমরা শুরু করতে চাই প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। আপনি শুরু করুন একেবারে ছোটবেলা থেকে, যেভাবে বড় হয়েছেন আপনি।
আমার বয়স যখন 10-11, আমি আমার জন্ম যখন হয়েছিল, আমি চট্টগ্রাম আমার আম্মুর থেকে শুনছি যে আমি মৃত্যুর পথে ছিলাম, যে কখনো কোনো ডাক্তার বলেনি যে আমি বাঁচব। তখন আমার মায় আমাদের বিক্রমপুর কদম সমাজ আর একটা মানত করেছিল, সেখান থেকে আমি ছোট থেকে গেছি। আমার বয়স যখন 5-6 বছর, আমি হাঁটতে পারি না, চোখ দিয়ে ঠিক মতন দেখতে পারি না, কিছু করতে পারি না। সেই কারণে আমার মা অনেক কান্দাকাটি করছে। তারপর আল্লাহর অশেষ মেহরবানে 88 বন্যার সময়, যখন আমার বয়স আপনার 8 থেকে 9 হবে সম্ভাবনা, তখন আমরা রামপুরা ব্রিজে নৌকাবিতে অবস্থান করতাম। তখন আমার মায় মালিবাগ পুলিশ কমিশনারের বাসায় কাজ করতো, সেখানে মায় রিসিভে ই দেয়। তা আমার নৌকাটা একটু হয়ে যাওয়ার পর আমি উঠতে পারি না, আমাকে একজন নিয়ে গেছে। নেওয়ার পরে আমার আমার একজনের চিকিৎসা করেছে, আমি তার নামটা বলতে চাই কিন্তু আমার ভয় লাগে। তারপরে তার কর্মীরা আমাদের ই করছে, মোহাম্মদ হোসেন মোহাম্মদ এরশাদ চাচা মোহাম্মদ তখন ছিল, সে আমাকে চিকিৎসা বন করে আমার সম্পূর্ণ ই করেছে। আমি এখন চুলে ফিরে কাজ করি।
কত বছর বয়সে কথা বলছেন?
তখন আমার 8-9 হবে। ডেলিভারি হয়েছে বলে, তারপরে ই করার পরে আমি বুঝছি সবাই আমার লোকের চিৎকারি করতো যে এত বড় পোলা ট্যাগা চিনস না, ই চিনস না, এটা করস না। আমরা ছিলাম, আমার সৎ ভাই একজন আছে, আমি সেটা তো আসতেছি মনে করেন। অনেক কি করার পরে আমি অনেক মানুষের জিজ্ঞাসা করি যে ভাই এটা কয় টাকা? 1 টাকা আটানা। তখন 1 টাকা আটানা দিলে খুব খুশি হইতাম, মানুষের কাছে 2 টাকা 1 টাকা চোখ খাইতাম।
পড়াশোনা করতেন?
পড়াশোনা করতাম, মানে পরে বুঝতাম।
8-9 বছর বয়সে আপনি স্কুলে যাননি?
না না,
আপনার ওই অসুখের জন্য?
অসুখের জন্য যখন আমি বুঝে গিয়েছি তখন দুনিয়াটা আমার মনে হয় আমি এই প্রথম আসলাম। মানে যখন আমার চিকিৎসা করছে, যখন আমি হাসপাতালতে নিয়ে আসলো তখন হাতি, তখনই করছে ডাক্তারের শুধু একটা কথা বলছে যে মাটি কাটা অথবা যে কোনো কাজ, মানে ভারী কাজ করা পারবে না। মাথা আমার মাথা এখনো আপনি ধরলে বুঝতে পারবেন আমার হাতিটা কি রুন। আমার হাত ব্যাকা আছে, পাও ব্যাকা আছে,
এগুলো জন্মের জন্মের পরে।
হ্যাঁ হ্যাঁ, তারপর আমি ইয়েছি।
তারপর
পরে
চিন্তা না,
তারপর মনে করেন আমি বুঝার পর থেকে যাক মানুষ সাথে 2 টাকা 1 টাকা চায়া চায়া খাইতাম। পরে আমার মা কইলো যে অনেকজন কইতেছে যে জবেদা তোমার ছেলেকে মসজিদে পড়াও।
আচ্ছা,
তারপরে আমি মসজিদে পড়তাম, মানে মন দিয়ে পড়তাম ঠিকই কিনা বুঝতে পারতাম না, পড়া ভুলে যেতাম। তারপরে আস্তে আস্তে পড়াতে ই করতে করতে আমার মা এক উকিলের বাসায় কাজ করতো, সে উকিলের বউ আমার আম্মারে কিছু টাকা দেয় স্কুলে পড়ার জন্য। তা আমার মা স্কুলে ভর্তি করাইছে, তখন আমার বয়স 10 বছর চলে, তখন আমি 1-এ পড়ি। তখন এত বড় ছেলে শিশুতে নেওয়া যাবে না, তখন আমার 1-এ নিচ্ছে। 1-এ মনে করেন 2 বছর, 1 পর্যন্ত পড়ছি।
আচ্ছা,
করার পরে যখন 2-এ উঠছি আমার আম্মু স্কুলের টাকা দিতে পারে নাই, মানে কি করছে পরে আমি সহ্য করতে না পারি, আমি আর স্কুলে যাওয়া বন্ধ করে দিছি। আমি বন্ধ করে দিচ্ছি, আমার পাশে আমরা মালিবাগ বাজার রেলগেটে থাকতাম, ফার্স্ট লাইনে মালিবাগে আমার আব্বা বাজার রেলগেটে থাকতো। এক বাচ্চা স্কুলে পড়তে না, আমার বই খাতা নড়ে দিয়ে দিছি, ওর নাম হয়েছিল আপনার রাসেল। ওর আমি দিয়ে দিছি, আমি পড়ব না তুই পড়। বাজারে বালতি, একটা বালতি কিনা করেছি না, বাজারে পানি দিতাম আর আমার কষ্ট দূরই করতাম। পরে আমি বন্ধু বান্ধব পছন্দ করতাম না, বন্ধু বান্ধবের চলতাম না। পরে এক বন্ধু ছিল আমার আব্বাস, আল্লাহ তার বেস্ত নসিব করুক, সে আমার জীবনের ফার্স্ট বন্ধু। ও আমাকে চুরি শিখিয়েছিল। চুরি কাকে বলে? চুরি শিখিয়েছে মানে টাকা, মানে আমার মা তো বাসাবাড়ি কাজ করে 100-200 টাকা পায় মাসে, 3 মাসে কাজ করলে আপনি মনে করেন 600 টাকা পায়। তখন আপনার এটা হয়েছে আপনার 93-94 এরকম, তখনই কাজ করতো। তখন ওর সাথে বাসায় টিম চুরি করতে গেছিলাম। জি না, আমি তো জানতাম না, আমার শুধু সিঁড়ি ঘুরা খাড়া করে দিত।
তাহলে ঘটনাটা কি ছিল কি শুনি আমরা?
ঘটনা ছিল, সে আমার বলতেছে যে চল যে আমরা ছবি দেখতে যাবো। আমি কই ছবি কি? ওই যে টিভিতে ছবি দেখছ না, এটা বড় পর্দা দেখতে যাবো। আমি কই টাকা তো নাই, কত লাগবে? কত লাগবে? 10-20 টাকা লাগবে। আমি কত টাকা পাবো কোথায়? আমার তো আব্বার কাছে যাই না আর আব্বার কাছে আমি চাইতে পারি না, আমি মার কাছেও চাই না, পুরুষও চাই নাই। তোর মার কাছে চাইলে তোর মায়ের দিবে না। যাক, ওর সাথে গেলাম, যাবার পর চল আমরা চুরি করি। আমি বলি চুরিটা কি ভাই? চুরিটা হচ্ছে যে একজনের জিনিস বাসাতে না আনা, এটারে বলে চুরি বলে।
তখন আপনি কোন ক্লাসে পড়েন?
স্কুল বন্ধ করে দিয়েছি তখন, স্কুল পড়া
বন্ধ করে দিয়েছি।
জি জি,
9-10 বছর বয়স।
জি, তখন আমার মায়ের পড়াতে পারছে না, খরচ দিতে পারছে না, খুব কষ্ট, আমারও কষ্ট লাগতেছে খাইতে।
আপনার মায়ের তো আপনি প্রথম সন্তান
না? আমার বড় ভাই আছে,
আরেকটা বড় ভাই।
হ্যাঁ জি, আমার বোন আছে আমার পরে, ওর সাথে গেলাম, যাওয়ার পরে আমার তিন চারজন গেছি তো, যাওয়ার পরে তিন নামে আইনা বেচছে, বেচার পরে 100 টাকা পাইছে, 100 টাকা মানে অনেক কেজি হয়েছে, মানে কত টাকা ই করছে, 100 টাকা পাইছে আমরা কজন
চুরি করে বিক্রি করলাম।
জি জি জি, করার পরে আমি আমার দেখো তুই 10 টাকা নেই, আমি তো বুঝি নেই, তো আমার 10 টাকা দিছে, তো 10 টাকা দিছে পরে ওরা শুভে দেখতে যায় না। পরে আমরা বাঙ্গারি ঠোকাইতাম, বাসা বাড়ি চিপা চিপা যাইতাম, ওই করতাম বাঙ্গারি ঠুকাইতাম। পরে একদিন চুরি করার পরে আমি ধরা খাইনি, আমার বলছে তুই এখানে কেন, আমি কই ভাইয়া আমি তো জানি না, আমাকে একজন নিয়ে আসছে, এনে দাঁড়া করে ঠুকছে, উপরে গেছে, তাই আমি কই জি কয়, আমি গেছি তা গেছে বলে যাই তিন নামাইতেছে। পরে আমার তোরে কি পাহারা দিতে খারাপ, আমি কই জি ভাইয়া, আমার কথা আচরণ ব্যবহার দেখে বোঝা যাচ্ছে সারা চুন না, তা আমাকে দুইটা থাপ্পড় দিছে আর ওরে ওরে বাইন্ডা পিটাইছে, পিটাইতে পিটাইতে ওর গিরা ফাটা ফেলেছে। আমার ওই বন্ধুটা মারা গেছে, ওই পর থেকে বুঝলাম যে টাকা কি জিনিস। আমি কিন্তু টাকা আসলে ভাই আছে কি ভাই, 10 টাকা কাকে বলে, 50 টাকা কাকে বলে, 500 টাকা কাকে বলে, কখনো আমি চিনতাম না, আমি টাকাও বুঝতাম না। যাক আমার যদি একটা ছবি আছে, আমি সালমান স্যার নাম শুনছি, যখন ছবি চলে তখন আমি সালমান স্যার খুব প্রিয় ভক্ত ছিল, আমার প্রথম ছবি কেমন থেকে আমার ছবিটা দেখা, পরে আমি ই করছি পরে ভালো লাগছে, সালমান স্যার যে কটা ছবি আসতো আমি সে কটা ছবি দেখতাম। আর যখন ওই তোর মায়ের খাওয়ার পর থেকে তখন আমি কানে অভ্যাস করছি, আমি পরের জিনিস আর কখনো চুরি করবো না,
ওই মারটা খাওয়ার পরে।
জি আমি খাইনি, মানে ওই খাইছি, আমি দুটা চোর খেয়েছি। তোর আমার বন্ধু বলতেছে চল একবার যাই, আমি কই না তোর সাথে আর যাবো না, আর তোর সাথে চলবো না, তোর সাথে 2-3 দিন গেছি, এর থেকে কত গেছে, তোর তোর হয়ে গেছি, নাম ফুটতে গেছে, বাসা যাওয়া লাগবো, বাসা পরে যাই, তাহলে এক কাজ কর ছবি দেখবি না, কাজ কর জসিমের ছবি মুক্তি পাইছে, লাঠির ছবি, চল ছবিটা দেখতে আসি, সেরকম ছবি। আমি কই না আমি ছবি দেখতে যাবো না, আমার দরকার নেই, আমি আমার কাছে আমি যাবো না, দূর করে আমার নিয়ে গেলো। তো ওখানে ওই বাসার থেকে বড় একটা পাইপ নিল ছাদের থেকে, মানে ওয়ালিং এর যে পাইপ না যে গেটের, মানে ওর সাইডে রাখছে পাইপটা বাইর করছে, পাইপটা বাইর করছে, আমি ছিলাম ওই ভিতরে হয়েছিল বাইরে, যে যার পাইপ সে দেখা ভালো, দেখা পরে দৌড়ে আছে, আমি তার পোলে যেতে পারি নাই, যে ওকে ধরছে, ধরার পরে আমি একটু ছোট দেখে মানে ই দেখে আমারে মা বিশেষটা মারে নাই, ওরা ধরতে পারে নাই, ও আমি মায়ের ভয়ে আমি মানে আমি দুইটা বাড়ি খাইছি, বাড়ি খাওয়ার পরে আমি বুঝছি যে চোরের 10 দিন গিরুসের 1 দিন। পরে আমি বলতেছি ভাই আপনি আমার ধর্মের বাপ লাগেন, আমার ধর্মের মামা লাগেন, ধর্মের লাগেন, বিশ্বাস করেন ভাই, আমি চুরি চুরি করতে জানি না, আমি চুরি কাকে বলে তাও জানি না, ও আমাকে সাথে নিয়ে আসছে, এই কারণে আমি আসছি, তুই কেন আসলি, তোর মাথায় টুপি দেখা যায়, পাঞ্জাবি পরা, মনে হয় তোমার যদি নামাজ পড়া যায় জুতাও চুরি করো। আমি কই না ভাই আমি জুতাও চুরি করি না, কিছু চুরি করি না, আমাকে ওর সাথে নিয়ে আসছে এইটুকু আমি জানি, আমি যদি আমাকে মেরাও ফেলান এর ভিত্তিতে আমার কোনো কথা বের করতে পারবেন না, আমি যা বলছি এটাই আমার সত্য। সে শুনলো না, সে ঠিক একটা বাড়ি দিল, বাড়িটা দেওয়ার পর আমার কানের এখানে একটা পর্দা কাটা আছে, চিহ্ন আছে ভাই, দেখলে বিশ্বাস করবেন না, আমার কানে পর্দা এনে সিদ্ধ হয়ে গেছে তার কাটা দিয়া।
আপনারা কি চুরি করতে জানো গিয়েছিলেন?
রড
চুরি করতে। হ্যাঁ
জি জি।
আচ্ছা
ভাই বিশ্বাস করবেন, আমার রক্ত দেখে আমি খুব ইয়ে করছি, ওই লোকটাও ভাবতে পারে নাই যে ছেলে এত কথাই বলছে, যে ওই আগেই বলছে যে আমার যদি মাইয়াও ফেলান তো আমার মুখেতে এই কথা ছাড়া কোনো কথা বাই করতে পারবেন না, আমি যা বলছি এটাই সত্য, সেই কথা বিশ্বাস না করে সে আরো মারছে যে আশা কথা বাইর করা যায় কিনা। তারপরে গেছে সে আমাদের চিকিৎসা করে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে আমার চিকিৎসা করে আমার ওষুধ পানি কিনে 500 টাকা দিছে, বাবা যা হয়ে গেছে আমি বুঝতে পারছি তোমার মনটা খুব সরল সোজা, তোমাকে আরেকজনে নিয়ে আসছে, এসব করা ভালো না, এসব করলে খারাপ, এমন দেখা আজকে চুরি করতেছো কালকে চিন্তাই করবা, পরের দিন মানুষ খুন করবা, মানুষ মেরে ফেলবা, এটা ভালো না, দেখতে দাদা তুমি তো ভালো ছেলে। তারপর আমি চলে আসছি, আসার পরে মা বললো যে কিরে কি হয়েছে, কানকু আমার রিস্কার থেকে পড়ে গেছি, রিস্কার পেটেলে এটা আমার কানের মধ্যে লাগছে, একটু সুর লেগেছে, বেশি কিছু না। যাক গেল, ওরম বললাম তুই আমার ফিরে চলে আসলি বেটা, আমার দেখ কি করছে, তুই আমার কখনো ডাকবি না, তোর মতন বন্ধু দোষ আমার দরকার নাই, বন্ধু দোষ যদি এত খারাপ হইতে হয় তা আমি জীবনে ভাবতে পারি না। আরো তো মানুষ
এর আগেও তো আপনি মার খেলেন, তখন তো ওয়াদা করলেন যে
ওয়াদা করছি যাবো না, কিন্তু আমাকে জোর করে টাইনে নিয়ে গেছে,
মানে ওয়াদা হলেও সেটা আসলে পরবর্তীতে মনে থাকেনি,
মনে থাকেনি।
আচ্ছা
পরে যাক আমা বলতেছে তুই বলে ছাতা নিছস, আমি কই মা আমি ছাতা নিই নেই এখানে,
মানে মোটামুটি আপনি যেটা বুঝতে পারছি ওই সময় আপনার এলাকায় আপনাকে মোটামুটি সবাই চোর হিসেবে।
জি জি।
আচ্ছা
মানে সবাই জানে না, মানে আমার মা ছাড়া কেউ জানে না, যদি মা মারতো কি করতো, পরে একদিন নেই নেই, পরে আমারে ভাই বিশ্বাস করবেন না, মানুষ লোয়ার দিয়া মারলে গিরা কিছু থাকে আমি বুঝতে পারতেছি না, তখন আমার পা আমার সাথে ছিল কিনা আমি তা জানি না, আমি লোয়ার একটা বাড়ি খেয়ে আমি ওদিন আমি সেন্সেট মানে মাথায় হয়ে গেছি, তখন আমাকে মারছে ভাইয়া বিশ্বাস করবেন, আমার হাত ঝুলিয়ে মারছে, মারার পর আমি বহুত কষ্ট করে আমি ওই সুরটিকে আমি সুরটা পলাইছি। আমি আজও দৌড় কালো দৌড় দৌড় তো দৌড় যা মুচাকে ঘুমাইছি, পুলিশে লাঠি বাড়ি পর্যন্ত খাইছি, অনেক সময় রাত ফুটপাতে ঘুমাইলে কিরকম লাগে।
বাবা কিছু বলতো না এগুলো শুনে?
না, আমার বাবার কাছে আমি বলতাম না।
বাবার কাছে বলতেন
না? আমার মা আমার শুধু ভয় দেখাতো যে তোর বাবার কাছে যদি বলিস তাহলে কিন্তু তোর ঘরে আমার ভাত নেই, তোর তো সৎমা আছে, তোর তো এখন ভালোবাসে, দুদিন পর তাও বাঁচবো না, ফিরে আমার কাছে আই তুই। আমি বিয়ে যেতাম, ঠিক আছে মা আমি বাবার কাছে বলবো না, মা তো আর মারতে পারতো না, মা সেকে দিয়ে মারাতো। পরে আমি জীবনে চিন্তা করছি যে আমি একে বহুতবার মাই খেয়েছি, চুরি না করে বহুতবার মাই খেয়েছি। পরে আমি চিন্তা করলাম যে শালা চুরি না করে যদি মাই খাই, যেটা আমি ছাড়ছি, আমি কিরা কাটি এত কিছু করি যে আমি করি না, এবার আমি চুরি করবো, চুরি করে মাই খাই। আমি শপথ করছি যে চুরি করবো, কিন্তু মানুষের তো না, আমার নিজের নিজের ঘরে আমি চুরি করব। পরে গেলাম, পরে আমি চিন্তা করি যে আমার মা কোথায় টাকা রাখে সেটাই আমি ফলো করবো। আমি একদিন দুপুর বেলা বৃষ্টির সময় ঘুমে ভান ধরে রাখছি, দেখে আমার টাকা কই তো ট্রাঙে তালা মেরা ছুঁয়েছে, আমি তালা ভেঙ্গা ফেলাইছি, তালা ভেঙ্গা, ওখান থেকে আমি শুধু 50 টাকা নিছি, আর কোনো টাকা নিয়ে নেই, তালা আবার জন্য আমি লাগাই দিছি। ছবি টবি দেখছি, খাইছি, গেমস খেলছি, ওই ভিডিও গেমসও আমি বুঝতাম না ভিডিও গেমস কেমনি খেলে, ওই আমাকে সব শিখাইলো, ওই আমাকে সব ই করলো যে টাকা এটা এইটা এত টাকা এটা অত টাকা। পরে আস্তে 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 নিজেগুলোকে মাঝি বাসা কাজ করে সেই বাসার থেকে আমি টাকা চুরি করতাম। মা একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, যে কইলো বাবা আমি তো খুব অসুস্থ, তাহলে এক কাজ করো তুমি একটু ওই হকসরের বাসা যাও, যাই একটু বললে আসো যে আমরা আসতে পারবে না, যে কিছু করে দিতে তুমি করে দিও, ঠিক আছে আমরা। তো ওই দিন আমি 4টা বাসা কাজ করে দিছি, আমার আমার বোন বান্ধা বাসা কাজ করতো, আমার বোন অতটাই করতো, আমার কাপড় চুপড় দেওয়া, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, তারপর কাপড় নাইরা দেওয়া, তারপরে আমার দুটা ভাত দিছে খাইতে, ভাত খাইলে আমার কান্নাম, জীবন আমি যা করিনি আমার মার জন্য করতে হয়, যদি আমার জীবন চলে যায় মার জন্য আমি তাই করবো। পরে আমার অনেক সময় বিবেকে বাদে মা তোমাকে শুধু মারে, মা তো মারে না, মানুষের যা মারে।
10-11 বছর
জি জি 10-11 বছরের গল্প। পরে আমি আস্তে আস্তে ওই বাসায় কাজ করতে করতে বিশ্বস্ত ই হয়ে গেলাম। তো ওয়ার পরে আমি ওই বাসার মানিব্যাগ থেকে 500 টাকা চুরি করছি, মানিব্যাগ থেকে সেই আত্মুদ্ধ থেকে আমি গরবার দিয়ে 500 টাকা নিয়ে নিছি। দেখা নেওয়ার পরে সে বিকালবেলায় আমার আমার কাছে গেছে, কয় স্বপন জি মামা, কয় আমার মানিব্যাগে 500 টাকা নেই, তুই নিছোস? আমি কই না মামা আমি তো নিই নাই, আমি তো শুধু আপনি বাথরুমে গেলেন আমি ঘর দাঁড়িয়ে বেরিয়ে গেছি। ওই ঘরে আমি স্যার কেউ ছিল না। পরে আমার কই তো স্বপন সত্য কথা বল, আমি কিন্তু রাত্রে টাকা গুনা থুইছি, 500 টাকা কম, আমার টাকা কখনো কোনো জায়গায় কিছু হয় না, আমি কোনো টাকা দিয়ে কিছু আনতেও দিই নাই। পরে আমি কইছি মামা সত্য কথা বিশ্বাস করেন আমি চুরি করি নাই।
মানে চুরি তো আপনি করেছেন?
আমি বলতে মানে চুরি করছি আমি, কিন্তু আমি অস্বীকার করতেছি। অনেকক্ষণ পর বিবেকে বাড়াল, আমি 200 টাকা খরচ করে ফেলেছি ভাই, 300 টাকা আনামত আমার কাছে ছিল, আমার প্যান বিলের দিকে কেটে ভিতরে রাখতাম। পরে একদিন হঠাৎ করে আমি মামারে খুব ভয় পাই, আমি নানিরে ডাক দিছি, আমি কইছি নানি সত্য কথা কি, মামার মারপর দেখে এই কথা আমি ভয়ে বলতে পারি নাই, আমি মামার 500 টাকা নিছি, 200 টাকা খরচ করে ফেলেছি, ভয়ে আমি বলি নাই, যদি মামায় মারে।
নানিকে বললেন আপনি?
জি নানিকে বলছি, আমার তার আম্মাকে বলছি, তার আম্মা কয় ঠিক আছে আমি বললাম দিন, তুই সত্য কথা বলছোস তো কিচ্ছু করবো না। পরে মামায় আসলো, আসার পরে কয় তোকে আমি এতবার বললাম বললি না, আমি মামা ভয় ওই ভয় জিনিসটাই সবচেয়ে খারাপ। তারপরে মামা বললো ঠিক আছে কখনো নিবি না, তোর 10-20 টাকা যা লাগে আমার কাছে বলবে আমি নিব, ঠিক আছে মামা। পরে আস্তে 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 আমি আরেক সব বাগান বাড়ি সব মামারা আমার চিনতো, রাত্রেবেলা আড্ডা মাড্ডা মারতো, তারপর আমার বন্ধু বান্ধব ফুটপাতে বন্ধু বান্ধব আসে, ওরা ই করতো রাত্রেবেলা থাক, মায় মারলে ভয় ভয়ে রাত্রে আসা করতাম, দেখি ওরা মদ মামাদেরকে যে মদ তো এনে দেয়, তারপর একটু ঢাইলা দেখুন যে চুরি করে আনে, আনার পরে মদ খায়, মদ কি জিনিস আমি বুঝি না, খালি দেখি আমার গলা বুক জ্বলে। পরে আরেক দুঃখ খাইছি, খাইতে আস্তে আস্তে নেশারা ই হয়ে গেল গা। পরে আস্তে আস্তে আমি আমার আম্মার ওই জিনিসটা চুরি করছিলাম, মিয়া মদ খাইছি, গাঁজা খাইছি, তখন আমার বয়স ভাইয়া অনুমান 12 বছর।
এই 12 বছর বয়সে আপনি মদ গাঁজা খাওয়া শুরু করলেন?
জি, মানে আমি কখনো সিগারেট কাকে বলে আমি কখনো চিনতাম না ভাইয়া, কেউ আইনা দিল আমি আরেকজন ধরাই দিতাম।
এই মদ গাঁজা আপনি কাদের সাথে মিশে খেতেন?
মানে আমাদের বন্ধু বান্ধবের সাথে, ওরা খায় ওরা ই করে, খারাপ খারাপ মেয়েদের সাথে চলে ই করে, আমরা মারলেন ওদের কাছে যেতাম, আমার থাকার কোনো জায়গা নেই, আজকে এই দোকানের সামনে ঘুমাইলে দেখা গেল চুরি না করে চুরি করছি।
মানে আপনার গায়ে যখন হাত তুলতো তখন আপনি এটা করতেন?
জি
তাই তো?
জি জি জি। পরে আমি একদিন হঠাৎ করে রাত্রে বাসায় গেছি মদ খেয়া, তার আব্বার কাছে, আমার মা পরে আমার আব্বার সাথে দ্বিতীয় বিয়ে, আমার আম্মু বলতে কি ভাইয়া তিনটে বিয়ে।
আচ্ছা, আপনার মা তিনটা বিয়ে, মানে আপনার বাবা ছিল সেকেন্ড বিয়ে?
জি, তিন নম্বর
বিয়ে, লাস্ট বিয়েটা আপনার বাবার সঙ্গে ছিল?
জি জি, আমার আব্বার সাথে এটা হয়েছে, এটাও আছে ভাইয়া, আমি এটা যতটুকু জানি ততটুকু আমি বলবো, আমার আম্মু দোষ দিয়ে লাভ নেই। আস্তে আস্তে খারাপ পথে চলে গেলাম, অবু কাজ হয়েছে ঠের দেওয়া আর চিন্তাই করা। তা আমি প্রদান করছি ভাই, আমি আপনাদের সাথে যাবো, যা কিছু আমার মায়েরা ফেলার কোন সমস্যা নাই, কিন্তু ভাই আমি আপনাদের পিস্তল ছুরি এডিএম কিছু ধরতে পারবো না, আমার যা বলবেন আমি তাই করবো। আমরা তিনজনে যাইতাম, বড় ভাই যারা তারা
যেদিন গেলেন আপনি মার সঙ্গে রাগারাগি করে, সেদিন তো প্রথম গেলেন চিন্তাই করার জন্য।
জি,
আচ্ছা, তো কিভাবে গেলেন আমরা ঘটনাটা শুনতে চাই।
আমি তখন আমার কাছে মদ খেতে যখন গেছি, তখন আমি এক বাসায় গেলাস, মানে জগ আর গেলাস আর মানি ব্যাগ নাই, তা আমি তো আর নেই নাই, তা আমার আম্মা কি করছে, আম গাছে ঝুলে তার আছে না ভাই, কারেন্টের তার, ওই তার দিয়ে মারছে আরেকজনে, মারতে মারতে আহত করে উকিল সাহেব দেখছে, দেখার পরে বলতেছে যে জবেদা আমাকে পুলিশে এরকম রিমান্ডে মাইরে দেয় না, পুলার জন্য মারছো, আমার মা মারে না, আরেকজনে দিয়ে মারাইছে, মহল্লার মানুষের দিয়ে মারাইছে, পরে যদি মারে ভাই কম মারবে কেন, যখন পাইছি ইচ্ছা মতন মারি। পরে যদি চুরি করতো, যদি নিত তাহলে অনেক আগে বুঝলা দিত,
চুরি করেছিলেন
না,
চুরি করেন
নেই নেই,
মানে অন্য কোথাও চুরি করলো আপনার গায়ে পড়তো।
জি জি জি। পরে আমি কই যে মা এত কিছু আছে সব কি আমার উপরেই পরে, চুরি করে খালেকের বাবার নাম পরে মালিকের ভাইয়ের নামে, এটা তো ঠিক না মা, আমি তো চুরি করি না, আমি কিচ্ছু জানি না। পরে সে মারলো, মারার পরে আমি উকিল সাহেবের বাসায় গেলাম, যাওয়ার পরে আমার তেল দিয়ে মালিশ করে দিল, দাগ দুগ্ধি করে দিল, করার পরে বাস ওই দিন তিন দিন পরেই আমার বড় ভাই, মানে যে ভাইটা আমার ফিরেছিল দেশে, সেই ভাই ঢাকায় থাকতো, তার আবার সৎ ভাই, আমার ভাই আবার সৎ ভাই আছে, ওদের জন্য শার্ট প্যান্ট কিনছে। আমি সব করে নতুন শার্ট প্যান্ট দেখে ভাই আমি শার্ট প্যান্টটা ফিনছিলাম।
আচ্ছা,
ফিনার পরে ফিনছি ভাইয়ের শার্ট প্যান্ট পাই না, ভাই আমার মারছে, আমার গোত্রে ফিনছস কিনা, তোর বাপের কিনা, তোর বাপের কই তারস না, তোর মায়ের কই তারস না কিনা দিতে, চুরি করে চুরি করে ফিনদস, ওই সাথে তার চোর, তোর বাপেও চুরি করছে, তুইও চুরি করতেছস, এতে আমি কই ভাইয়া আমি তো মনে করছি তুমি আমার জন্য কিনছো, তোর জন্য কিনছো, তুই আমার কে, তোমার রক্তের কিসের, এক মার্কেট একটু হয়েছি, তুই তো আমার বাপের রক্ত না কিছুই না।
আচ্ছা আচ্ছা,
তা ভালো কথা, আমি এক কথা দুই কথা বলছে বলা পরে বড় ভাইয়ের সাথে রাগারাগ হয়ে গেছে, তা আমি একটা লাঠি দিয়ে বড় ভাই পিস দিয়ে বাড়ি মারছি, সে আমার মিল ছিল দেখে আমি পিস দাদা বাড়ি মারছি, বাড়ি মারার পরে সে কি করলো, আমার তার দিয়ে একটা চাইলো, ওই যে জিনারি তার আছে না, যে গুনা তার দি ভাইয়া, ওই গুনা তার দিয়ে আমার পিস দা বাঁধলো, এখনো ভাইয়ের জায়গায় দাগ আছে, বান্ধার পরে সে আমার ইচ্ছা মতন মারলো, মায়েরা সে নিজের মাথা নিজে ফাটায়া, পিছন দিয়ে মারছি যখন ভাইয়ের কাছে পিস দিয়ে মাথা ফাটাইছে, ফাটায় মায়ের কইতেছে যে তোমার পোলায় আমার পিস দা বাড়ি মারছে, ওই আমি শুধু সাতটা ফিনসে দেখে টুক করলাম কে, এই কারণে আমার পিস দা বাড়ি মারছে। কিন্তু আসলে
বিরতি শব্দ পেলাম আমরা প্রিয় শ্রোতায়, চার মিনিটের বিরতি নেব, চার মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো। যারা ওকে দেখতে চান চলে আসুন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজে কিভরিয়া নামে, এন্ড প্লিজ লাইক দিস পেজ। প্রিয় শ্রোতা সবার জন্য বলছি, এখন থেকে প্রতি রবিবার রাত 11টার খবরের পর, অর্থাৎ 11:04 কিংবা 5 থেকে আপনি শুনতে পাবেন আপনার প্রিয় অনুষ্ঠান রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
ইউর লিসনিং টু ABC রেডিও। সবাই এসে ঘুরে চল, আবার সবাই এসে
ছোট একটা বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জেকে বিয়ার রয়েছে আপনার সঙ্গে, আমাদের সাথে রয়েছে স্বপন তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। ওকে স্বপন, যেখানটায় আমরা বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকে আপনার কাছ থেকে আবার শুনতে চাই, বলুন। তারপর
করে বড় ভাইকে পিস দিয়ে দেবো, লাঠি দিয়ে বাড়ি দিলাম। বাড়ি দেবো ভাইয়া বলো তুই আমার মারলি, আমি কো ভাই মারছি আপনি আমার করলেন কেন। পরে সে কি করলো যে গাছের সাথে নিজের মাথা নিজে টাক দিল। আর তারপরে আমারে খবর জানাইলো, আমারে বললো যে তোমার ছেলে আমার মাথা ফাটাইছে, তোমার এখানে আমি থাকতে পারবো না। পরে আমি বলছি যে মা বিশ্বাস করো আমি ভাইয়ের আমি মারি নেই, আমি লাঠি দিতে বাড়ি দিতে যে সত্য কথা আমি মাথা ফাটাই নেই। মা কি করলো যে তুই আজকে পর থেকে আমার ঘরতে বাইরে যাবি না, তোর এই মুখ আমার কখনো দেখাবি না। আমি কইছি ঠিক আছে মা মুখ দেখাম না তাহলে যাই। তা আমি তো তোমার আপনি পুলা যে আমার মারলো এটা তো বিচার করলেন না, তুই ওর মাছ দেখেই তোর মাছ আমার বাইক করে বলে বাড়ি বাসার থেকে আমি চলে গেলাম আব্বার কাছে গেলাম। কিন্তু আমার মন তো মার কাছে, আমি ছোটতে বড়েছি মার কাছে, শুধু আব্বার নামটা জানি নূর ইসলাম, আব্বারে চিনছি এই পর্যন্তই। পরে দেওয়ার পরে বাসায় আমি অনেক রাত পরে লাস্ট আব্বার কাছে আসার পরে আমার বন্ধু আব্বাস বিল্লাল ওদের কাছে গেলাম। পরে বলছি আজকে রাতে তোদের সাথে থাকবো। পরে ওরে আমি বলতেছি দোষ আজকে কি পানি টানি হবে না, একটু পানি টানি হলে তো ভালোই তো খাইতে পারতাম। পরে কয় টাকা দে পানি আনি, আমি আমি টাকা পামু কই। পরে তামিল মামা কয়েকজনের নাম, তাদেরকে মামা ডাকতাম মালিবাগে বাগানবাড়ির, তারা বড় ভাই আমাদের মামা হয়, তাদের মনে করি একটু খেপমত করতাম, 10-20 টাকা দিত। ওরা কোন গ্রুপের সাথে চলে সেটা তো আমরা জানি না, ওদের সাথে আমরা চলে এটাই জানি। পরে গেলাম আনলো, আনার পর আমরা খাইলাম তাইলাম। পরে আমার কইতেছে চল একটা কাজ আছে, আমি কি কাজ, 10,000 টাকার একটা কাজ আছে, যদি করতে পারি তাহলে মনে করো আমরা 3-4 জনে 10,000 টাকার মালিক। আমি কি করতে হবে মার্ডার, আমি তো মার্ডারটা কি মানুষ খুন করা, মানুষ খুন করে। আমি কই না ভাই আমি মাপ চাই দোয়া চাই, তবু সাতারা এই পর্যন্ত নাই, তোর আমার আর ডাক দি না, এর ভিতরে আমি যেতে চাই না। আমি এক মার এক ফুট আমার মায়ের মুখ আশায় কাজ করে রাখা কষ্ট করে আমি এইসবের ভিতরে নাই। পরে ওর সাথে যাবো নাই করুন কারোর আমার মারছে, অনেক মায়ের দূর করছে কি করছে দায়িত্ব অন্য জায়গায় নিয়ে আমার মারছে, কারণ এদের সবাই চিনি আমারে। পরে অন্য জায়গায় নিয়ে মাইরা টেরা মানুষের কয় চুরি করছে লেগে আর মারতে আসি। পরে এক লোক কয় গত তোর না তোর তোরা, কারণ এই পোলাটা তো আমি চিনি আমাদের বাসার পাশে থাকে, তুই শুধু শুধু মারতাস কিনলে মারতাস এটা কো, এরা কয় না পর ওরা তিনজন ভেগে গেছে। তখন আমি ভাইয়া নেশা করার মতো নিচ্ছিলাম, কিন্তু কেউ বুঝতে পারতাছিল না যে আমি ই খাইছি মদ খাইছি, কিন্তু জ্ঞান পাইতেছে যে আমি হাড়ার ভিতরে এরকম বোঝা যায় না। পরে আমি আস্তে আস্তে আম্মার কাছে গেছি, যাওয়ার পরে আমি আল্লাহ দিলে সম্পূর্ণ সব ভালো হয়ে গেছি, চুরি চুরি বাদ দিয়ে দিছি সবকিছু বাদ দিয়েছি, বাজারে পানি টানা কাজ করতেছি, মাছ বাজারে পানি দিতেছি, মাছ টুকাইতেছি, বেটিকো কাছে মাছ বেচতেছি বাঘা দিয়া 10-20 টাকার মাছ বাঘা দিয়ে জি কাজ করে খাচ্ছি। আম্মার একদিন নিজে আমি আম্মারে বললাম মা 100 টাকা দিলাম নিজের প্রথম উপার্জনের টাকা তোমার হাতে দিলাম, আমি তো পড়াশোনা করলাম না কিছুই করলাম না, তোমার দিকে চাই আরুলটা বান্ধর হয়ে গেছে দুষ্ট হয়ে গেছি, তোমার কই করছে তুমি আনতাম টাকা কামামো তুমি এদিক নিয়ে জমায় রাখবা। পরে পড়াশোনা করলাম না আমার কথা কাজ করলাম ই করলাম, হট করে মাথার ভিতরে ভূত চাপলো যে পানি খাম। পানি খাম মানে কি পানি, আমার কইছে মা তো সামনে করলাম না মা কোনো পানি না এমনি খামো না। পরে আস্তে আস্তে কি করবো, পরে আমি জীবন করছি চুরি করি শেষ চুরিটা করবো মার কাছ থেকে, মার সব টাকা চুরি করবো। চুরি করার পরে টাকাটা নিয়ে গেছি খরচ করছি খাইছি, তখন চুরি করছি আমার 3,000 টাকা, খুব কষ্টের টাকা জমানোর টাকা, তখন আমার তো ই ছিল না। সত্যতা বলতে ব্যবসার সময় আমি মদ পানি গাঁজা খাইতাম না, এই আস্তে আস্তে মানে ইগোসের সিগারেটটা ছাড়তে পারিনি। তারপরে মনে করেন গেলাম আব্বার কাছে রইলাম, পরে আস্তে 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 শুনি যে আমার আম্মার আমি একজন দেখ যে আমার আব্বা এনে থাকে আম্মা এনে থাকে, কারণটা কি সেও আমার মা হয় উনি আমার মা হয়, তো আমার আসল মা কোনটা আপনি আমার বলেন, তুই এতদিন যার কাছে ছিলি সে হয়েছে তোর আপন মা, আর এটা হচ্ছে তোর সৎ মান, সৎ কি তোর আব্বার প্রথম বউ, আর তোর তোর মা আপন মা এটা হচ্ছে দ্বিতীয় বউ। কিন্তু আল্লাহর রহমতে ভাইয়া সবাই সৎ মা কিরকম হয় আমি জানি না, কেউ বলে সৎ মা বলে খুব খারাপ। আজ পর্যন্ত আমার সৎ মা মানে আমার বড় ভাইয়ের আম্মা আকাশ ভাইয়ের আম্মা আমাকে তার নিজের ছেলের চেয়ে বেশি আদর করছে। জি যখন যাইতাম আমি যদি বলতাম মা
মানে নিজের মা মারধর করতো সৎ মা ভালো আচরণ করতো,
জি
করেছে। ওকে
আমি কখনো বলতাম
না একসঙ্গেই থাকতো নাকি আলাদা থাকতো?
না না আলাদা, আমরা থাকতাম ফার্স্ট লাইনে আর আব্বারা থাকতো রেল লাইনে মালিবাগ রেল গেট।
বাবা কি আপনাদের সঙ্গে থাকতো?
জি না জি
ওনাদের সঙ্গে থাকতো।
জি
ওকে
পরে আমি কখনো আমার বড় ভাই আকাশ উনি আমার এখনো যথেষ্ট আদর করে, আগেও আদর করছে। আমার ভাই একটা আছে নুরানি, আমরা সৎ ভাই বলতে আমার আরো দুই ভাই দুই বোন, পরে আমার বোনেরা আমার আদর করতেই করতো, আমি এত ভালোবাসা থেকে আমি অশান্তিতে থাকি আমি এনেই থাকি, পরে আমার মন মানে না আমি মার কাছে যা থাকি। গেলাম পরে একদিন আমার টাকা চুরি করছি, একজনের কাছে রাখতে দিছিল তার কাছ থেকে আমি নিছি, নিয়ে সারাদিন খাইছি টাইছি ঘুরছি ফিরছি, পরে একদিন বাসা গেলাম ওর টাকা নিছে কাটা আমি নিয়ে নেই, সত্যি করে কে নিছে ওইছি তো আমি নিয়ে নেই। ওরা আম্মা কি করছে রাগের মতো রাগ সামলাতে পারে না, ছোট একটা বড়ি ছিল ওটাতে মা মাছের আসটা কাটতেছে, ওইটাতে আমার পায়ের ভিতরে একটা কোপ দিছে। জি আমার মা কূপ দিছে, কূপ দেওয়ার পরে আমার বোনে বোনে আইসে, বোনে আগে মারে করলো কি বডিটা ছোট ভাইয়া শিলি লাগছে মাত্র তিনটা, ডাক্তারে বলছে কি হয়েছে কিভাবে আমি পড়ে গেছে তার কাটা লেগে কেটে গেছে। আমার মা বুঝতে পারে নাই, আমার মা ওই জায়গায় শুনছে আমি এটা কি করলাম আমার পোলার নিজে নিজে কূপ দিলাম, তখন আমার মা বললাম না ভাই আমার মা কখনো আমার মারতো না, মানুষের যা মারে তো অনেক সময় মারলে থাপ্পড় দিত ভাই কিল গুতা দিত, কখনো এরকম করে মারতো না। পরে আমি সুস্থ বুস্থ হয়েছি আস্তে আস্তে, পরে লাস্টে আমি ঘুমাইছি রাত্রে ঘুমে স্বপ্নে দেখি যে আমার মা আমার জবাই করতে আইতাছে।
মানে আপনি স্বপ্ন দেখতেছেন?
জি আমি স্বপ্নে দেখতেছি আমার মা আমার জবাই করার জন্য আসতেছে, যে আমি এই করি সেই করি এই কারণে। পরে গেছে যাওয়ার পরে আমি স্বপ্নটা ভাঙলো, পরে মা এমনি স্বপ্নে দেখছি কন্যা আর কিছু না বাবা, মা আমার খুব আদর করতো, তখন আমার পাও কাটা ভাইয়া, তখন আমার পাও পাঁচ দিন
মানে এই কোপটা দেওয়ার পরে।
জি জি পাঁচ দিন, তখন মা দুধ এনে খাওয়াই তো গরম করে খাওয়াই, আমার মা আমার যথেষ্ট ভাই আদর করতো ভাইয়া, কিন্তু মা এটু যে মানুষের মন ভুললাম মন যা শিখা দেয় তাই করে। আমি মায়ের খাওয়া করেই করে আমার একজনের আরেকটা মহিলা আমার বলতেছে যে বাবা রে তোর মার কাছে থাকোস শান্তি পাবি না, পরে মারিয়ে ফেলে যে আমি আমার তুই দেখে আমি থাকোস কিভাবে তো চুরি করস না, এরপর তোর কি মারা মারে তুই আর থাকিস না চলে যা দূরে যা কোথাও বাস কর। পরে আমি মনে মনে কই দূরে যা কোথায় যাবো, পরে দূরে কোথায় যাবো যাবো না থাকি। পরে ভাই সত্য কথা বিশ্বাস করেন আপনার দশ হাজার টাকা কিরকম কয়টা নোট হলে দশ হাজার টাকা হয় তা আমি জানি না, বড় পাঁচশো টাকার নোট আমি ভাইয়া বিশ্বাস করবো আমি নেই নেই। আমার মা আমার মানলো ওদিন, আমার মা আমার খুব মারা মারলো, অমাবস্যা পূর্ণিমা রাত আসলে আমার গিরা গোটা ব্যথা করতো যে আমার মা এত শক্তি কোথায় পেলো। পরে আমি ওই রাত্রির বেলায় আমার মা আমারে বললো তোর আমি অভিশাপ দিলাম, এটা তো জেতা কবি মরা গাড়ির তলে পয়রা মর,
এগুলো বলতো মা।
জি পরে ওই রাত্রে আমি না খেয়ে শুয়ে রয়েছি রাত্রে বেলা, আমার কুরকুরা কান্দে আমিও কান্দি, মা খালি কইতাছে যেগুলো ভাই মরে নাকি মরে না মরলে তো আমি শান্তি পাইতাম, আল্লাহ মিলনের মতন যদি আমার তারা দিত তাহলে ভালো ছিল। পরে কথা বলে শোনার পরে আমি রাত্রিবেলা আম্মা ঘুমাইছে,
লেখাপড়া তো আপনার ততদিন শেষ
না, পরে আমি আমার ব্যাগের থেকে বালিশের নিচের থেকে আমি কিভাবে বলবো আমার চোখ আর মুখ বাড়ছিলাম, যদি চিৎকার না দেয় ওই জন্য সময় আন্দার অন্ধারে চিক চিক চুপ করবো যদি শব্দ হয়ে যায়
মা কি করবেন? প্ল্যান কি ছিল আপনার?
প্ল্যান ছিল আমার টাকা চুরি করবো, ওটি আমার সে চুরি, ওখান থেকে আমার মুখ আর জীবন আম্মাকে দেখাবো না,
ওই টাকা
মানে আমি যে জায়গায় যাবো আমার খাবার জন্য কিছু করার জন্য টাকা লাগবে। এই কারণে ওদিন রাত্রে রাত্রে আন্দার তো তার মনে করেন কারেন্ট ছিল না, পরে আমার মুখ আর চোখ বাঁধছি হাত বাঁধছি, বান্ধার পরে আমার সে চুরি করা মাত্র এক হাজার টাকা নিয়ে গেছে, ওটি আমার সে যাওয়া আমার কাছ থেকে আমি আর
ছিয়ানব্বই
নভেম্বর মাসে তখন আমি আমি নিশিনা পরে দিয়ে আমায় সারা শব্দ নেই, মানে ঘুম ভাঙ্গে নেই, চোখ বাঁধছি করছি, মানে উনি নেই, মনে করছে মায়ের কোথায় ফাইজন করতেছে। পরে আমি আল করতে বান্ধান খুললা তুললেই করে দরজা খুললা, আমি রাত ভোর পাঁচটার সময় বেরিয়েছি। আমি ওইভাবে যদি বাইরে তা মানুষের সন্দ করবো, আমি পাঞ্জাবি টুপিটা পইরা বাইরেছি, বাইরে সদরঘাট গেছি। আমার ওই বন্ধুর সাথে যে বন্ধু আমার চুরি শিখাইতো, ওই বন্ধু আমার একদিন সদরঘাট চিনেছে, গুলিস্তান চিনেছে।
আপনার প্ল্যান কি ছিল, আপনি বাড়ি থেকে পালিয়ে চলে যাবেন? অন্য কথা
প্ল্যান ছিল আমি আমার কাছে আর থাকবো না,
যেখানে দুই চোখ যায় চলে যাবেন।
দুই চোখ যেদিক যায় সেদিক চলে যাবো, কাজ করবো, কর্ম করবো, খাবো। তা আমি সদরঘাট গেলাম, সদরঘাট যায় দেখি কত বদের হল, সিনেমা হল, বাংলাম খাইলাম, হলে ছবি দেখলাম, পরে টাকা ফুরাই গেল, পেটে আর চলে না। পরে আস্তে আস্তে বেটা গো মানুষের ব্যাগ টানতাম, ব্যাগ টানতে টানতে 10 টাকা 20 টাকা দিত, ওয়া দিয়ে ভাত খাইতাম। পরে গাড়ির কুলিরা মারতো, মাইরা যা কামাইতাম বেটারে নিয়ে যেত গা মাইরা, কয়েক গাড়ি খাজনা দাস না কিছু দাস না, তোরা করতেছিস থাবুদ্দ সরে তো গাড়ি জানান না দিই, দেখলে জবে করালাম। পরে আমার ওই থেকে আমার মনে ভয় ঢুকছে যে আমি ঠিক আছে। পরে বাদাম তুলে যেতাম, এক দিয়ে দাঁড়ায় থাকতাম, একবার কইতো এই যাবি, কই ভাই নারায়ণগঞ্জ ব্যাংক ঢাকায় ঢাকাইতে থাকতাম, জি ভাই যাবো। জীবনে কখনো কষ্ট করি নাই ভাইয়া, কষ্ট কি জিনিস কখনো বুঝি নাই। ঠেলতে ঠেলতে ফতুল্লা নারায়ণগঞ্জ এদি করতাম, মনে করেন আপনি নারায়ণগঞ্জ গেলে 30 টাকা দিত, তারপর ফতুল্লা গেলে 20 টাকা দিত। হ্যাঁ মানে কেউ মানে কেউ ঠকায় কেউ ঠকায় না, ভালো কথা। ব্যান ঠেলতে ঠেলতে রাত্রে ঘুমাইতাম, রাত্রে ঘুমানোর পরে একজন বলতো, এক লোক আয় করতো, ভাই কাজ করবি? আমি কোথায় রাখি কি কাজ, চুরি কাজ না, মাল টানবি? আমি কি মাল, স্কুলের বই। আপনি মনে করেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস ধরে ভাইয়া ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলের বই সাপ্লাই হয়, মানে যে সরকারের যে নতুন বইটি দেয় পাশ করলে ওইসব বই টানতাম, 2 ট্রাক 3 ট্রাক লোড করতাম, 70 টাকা 80 টাকা দিত। খারাপ না, নাইট করতাম, যে করতাম। পরে দেখি ওপরে পোলা পাইন দল বাইন্দা একসাথে যেতেছে, আমি কো ভাইয়া তুমি কোথায় যাচ্ছ? আমরা স্কুলে যেতেছি। কি স্কুল? ওখানে স্কুলে পড়ায়। তা ওই স্কুলে গেছি শিলমূল শিশু স্কুল, মানে বিদেশি ভাইয়ারা সাহায্য দিত, কাঙ্গালি আমাদের যে ফুটপাতে যারা থাকে তাদেরকে কাঙ্গালি বলে, ওই স্কুলে পড়তাম। ওই স্কুলে পড়ার পরে ভাইয়া মাসাল্লাহ দিলাম, টু পর্যন্ত উঠছি, টু পর্যন্ত পড়ছি। পড়ার পরে আমি আস্তে আস্তে ভাইয়া বানান করে কিছু পড়া পড়তে পারি, সম্পূর্ণ পড়তে পারি নাই, পড়া না পড়ার কারণে আমার আজকে এই দুর্গতি। পরে আমি ব্যান ঠেলার পরে ঠেলা ঠেলা করতাম, টাকা পয়সা কাজ করে কষ্ট করছি, পলিথিন 10 হোটেল থেকে 10 টাকা 20 টাকার ভাত কিনতাম পলিথিনে করে, পলিথিন করে রাস্তার ভিতরে বসে খাইতাম। ভাইয়া মাঘ মাসে শীত, খাতা না থাকলে কি কষ্ট সেটা আমি বুঝছি, ভাই ফুটপাতের ঘুম। পরে 10 টাকা দাঁড়া সালা কিনতাম, একটা 2 টাকা দাঁড় পেপার কিনতাম, বিছায় ঘুমাইতাম সালার মধ্যে, পুলিশেরা রাত্রে এসে বাড়ি দিত, ওই চুরি করার লেগে আমি বস্তলা ঘুমাইছোস। পরে সদরঘাটে যা ঘুমাইছি, সদরঘাট যা থাকছি, বাদাম তুলে যা ব্যান খেলতাম, কষ্ট করতাম। পরে হরতাল আসত, আপনি 99-98 সালে নয়া বাজারে গন্ডগোল হয়েছে, তখন হরতাল হইলে পুলিশটা আমাদেরকে নিয়ে যেত থানায়, মানে ওই জায়গায় যারাই ঘুমাইতো ফুটপাতে, হরতালের দিন কোনো ফুটপাতে কোনো কাঙ্গালি থাকবে না, নিয়ে যেত, আমাদের সারাদিন আটকে রাখতো, ভাত টাত খাওয়াইতো, তাও খাওয়ানোর পর বিকাল, মানে আজকে 3 দিন হরতাল, 3 দিন আটকে রাখবো, 5 দিন হরতাল, 5 দিন আটকে রাখবো, 1 দিন হরতাল হলে 1 দিন আটকে রাখবো। তো ওর থেকে আমি আর সদরঘাট ঘুমাইলাম না, ঘুমাইলাম কয়েক বাদামতলি। তা বাদামতলি ঘুমাইতে নয় বাজার স্কুলে যা পড়তাম, বাংলা বাজার স্কুলে পড়তাম, মানে বিভিন্ন যেখানে মনে চাইতো সেখানে যা পড়তাম, টাকাও জমাইতাম। পরে একদিন আমার কইতাছে, আমার ওখানে আমার দুষ বন্ধুর অভাব নেই, সব ভাইয়া মনে করেন হাত বিলেট দিয়ে হাত কাটতো, মুখের মধ্যে মানে মুখের মধ্যে বিলেট কেমনে রাখে সেটা আমি ওদের কাছ থেকে শিখলাম, হিরণ কেমনে খায়, গাঁজা কিভাবে মানে কুলকি বিতে বলে গাঁজা খায়, ওই আবার ওই গাঁজা আবার ধরলাম। পরে গাঁজা খাবো টাকা নাই, হিরণ কখনো খাইনি ভাইয়া, ভুলে ভুলে বলছি গাঁজা খাবো মদ খাবো। পরে আমার একজন আমি ধর্মে বে বানাইলাম, যে তুই আসতে তো আমার ধর্মে বে, আমার দুনিয়াতে কেউ নেই, তুই আছিস, ঠিক আছে কালকে হরতাল চল, একটা বোম মারলে 500 টাকা, একটা বোম মারলে 200 টাকা, ওরকম ওরকম পুলিশ দন গন্ডগোল করতো বোম মারবি। পরে ভাইয়া বিশ্বাস করেন আমি বোম নিছি, আমার হাত থর থর আর কাঁপছে। জীবনে প্রথম বোম এমনি থর থরে কাঁপছে।
একটা বোম মারলে কয় টাকা পাবেন?
500 টাকা 200 টাকা। মারতে রাতের সামনে বাড়ি খেয়েছে, ঠিক আছে বাড়ি খাওয়ার আদেশ হয়েছে। পরে আমি বোম থুয়া পলাইছি, পলাইছি পুলিশ আমার ধরছে, তুই বোম মারছ? আমি স্যার বিশ্বাস করেন বোম মারি নাই। পরে আমি থানায় নিয়েছিলাম, বুঝে স্যার ওটা সত্য কথা কম সেরা দিবেন তো। আমি কিন্তু ব্যান্ড ঠেলে খাই স্যার, আমি ভিক্ষা করে খাই না, খরাত করে খাই না, কিচ্ছু করে খাই না, আমি কোনো ই না, আমি এত শান্ত পোলা, আমার বিশ্বাস না, আমি যে স্কুলে পড়িয়ে বাইরের নাম্বার আছে, বাইরে ফোন দিয়ে দেন কি সত্য কথা ক বে। আমার এক বন্ধু ছিল, তার আমি ধর্মে বানাইছি, ও আমার মদ গাঁজা খাওয়া শিখাইছি, আমার বেড়া পাইছে মদের মদে গাঁজা আমি বেড়া পাইছে। পাওয়ার পরে ওই আমার কইছে যে বোমটা মারলে 500 টাকা দিব। আমি নেশা পড়ে ভাই বোমটা আমি নিছি কিন্তু মারি নেই স্যার, বিশ্বাস করে আমি বোম পানি এক ড্রেনের ভিতরে ফালাই দিয়ে পড়ছি। আপনি আমার যা শাস্তি দেন মাত্রা বাইতে নিম। উপরে আমার হোমে নিছে, হোমে মানে জেলখানার মতন শিশু শিশু জেল, ওখানে নিছে। ওখানে নেওয়ার পরে আমি ওখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দেয় না, ওরকম ওই করে আমি ওখান থেকে পোলা এসে পড়ছি। আসার পরে আমি ওই যাবার গন্ডগোল, যেখানে গন্ডগোল হয় সেখানে আমি আর থাকি না ভাইয়া। ওই দৃশ্য দেখার পরে ওরা আমি ব্যান্ড খেলতে যাইতাম, কাজ করতাম, কষ্ট করে খাইতাম, ই করতাম, পরে হঠাৎ করে 5 বছর পর আমার মার কথা মনে পড়লো।
5 বছর যাবত আপনি এখানে?
জি, গুলিস্তান ছিলাম, অনেক পথে ই ছিলাম,
জেলে জেলে খাটলেন, তারপরে হচ্ছে আপনি ভ্যান ঠেললেন,
জি,
এসব করে করে 5টা বছর এইভাবেই
5 বছর কাটিয়ে দিছি। ওই যে আমার মা বলছে, আমার মা বলছে যে তোর মুখ যদি দেখা তাহলে আমার মরা মুখ দেখবি,
এই জন্য আপনি রাগ।
আমি আর আমি রাগ করে যাই নাই, যদি আমি যাই আমার মা মরে গেল তো মা পামো না। পরে একদিন হঠাৎ করে মনে পড়লো, গেলাম, মা আমার দেখা, ভাই বিশ্বাস করবেন না যে আমার মা কি কান্দ যে বাবা তুই কি লেগে গেছিলি গা, কি কারণে গেছিলি। হঠাৎ কইছে মা তুমি 1000 টাকা নিয়ে গেছি, তুমি আমার রাত্রে কোথাও আমার মুখ দেখবা না, এই কারণে আমি আর ই করি নাই। পরে আমি একা ঠেকা মার কাছে চলে আইসি, আসার পর আব্বার কাছে একদিন গেছি, আব্বার সাথে দেখা হইলো, পরে ও ভাইয়া আমি ভাত খাই আর না খাই আমার ছবির নেশাটা কমে নেই ভাইয়া, আমি ছবি দেখতাম, আমি এমন দিন নাই ভাই আমি না খাই ছবি না দেখছি। আমার সবচেয়ে প্রিয় নায়ক ছিল সালমান শাহ, মান্না, জসিম, তাদের ছবি দেখতাম, ইলিয়াস কাঞ্চন, অনেক নায়ক নায়িকার ছবি দেখতাম। পরে দ্বিতীয়বার শাকিব খান, ওদের ছবি দেখতাম, মনে মনে করতাম যদি FBC-তে কাজ করতে পারতাম, যদি নায়ক নায়িকা দেখতে পারতাম নিজের স্বার্থ মনে করতাম। পরে একদিন আমার এক বন্ধু FBC-তে কাজ করে, একদিন হলের ছবি দেখতেছে, আমি ওকে কিরে তুই হলে ছবি দেখতেছি, টিকিট কো, আমাকে আমাকে টিকিট লাগে না, আমি কে আমাকে গেট পাস আছে, আমরা বাংলাদেশ চলচ্চিত্র কাজ করি, কি কাজ করুস, হোটেলে খাবার নায়ক নায়িকাদেরকে খাবার খাওয়াই, আমাদেরকে খাবার অর্ডার দেয়, আমাদের ওস্তাদ পাকা, আমরা যা দিয়ে আসি তা আমার নিবি, ওই নিতে পারি এক সত্য কিন্তু কোনো বেতন নেই, আমাকে তো বেতন নাইলে চলবো কেমনি, 3 বেলা খাবার খাওয়া মালিকের, আর ভিতরে খাবার নিয়ে যাবি খাওয়াবি, গাড়ি ভাড়া 20-30-50 টাকা এরকম দেয়। পরে ওর সাথে ভাইয়া গেলাম, যাওয়ার পরে আমি যা খামাইতাম ভাইয়া ওই নিয়ে যেত, ওই নিয়ে যায় আমার মদ খাওয়াইতো, তারপর গাঁজা খাইতাম ওখানে ভাইয়া, উস্তাদ যারা আছে কম বেশি সবাই গাঁজা মদ খায়। পরে আমি ফিল্মে কাজ করলাম শুরু করলাম।
ফিল্মে কিসে কাজ করলাম?
খাওয়ালা হিসাবে।
খাওয়ালা মানে খাবার
নিয়ে আসে? জি জি, এই খাবার ভিতরে নিয়ে যেতাম সবাইকে খাওয়াইতাম।
আচ্ছা,
আমার উস্তাদে খাওয়াইতো, আমি প্লেট দিতাম। পরে আস্তে আস্তে উস্তাদের সাথে সাথে দেখা থেকে আমি হান্ডি কাটা শিখলাম। আমার উস্তাদ এই কারণ বাজারই থাকে, ওর নাম মান্নান, ও আমাকে অনেক কাজ শিখিয়েছে, বাবুসি কাজ শিখাইছে, তারপরে মনে করেন খাবার হান্ডি কাটে কেমন এটা শিখাইছে, শিখছি। পরে কক্সবাজার আউটডোরে যাইতাম, ভাইয়া টাকা পয়সা দিত, মনে করেন নাক নাকা প্লেট দিয়ে ভাত দিতাম, খানা নিয়ে যেতাম রুমে রুমে, যখন শুটিং শেষ হয়ে যেত, কাজ শেষ হয়ে যেত, আর আসার পরে বকশিশ দিত। আমার জীবনে প্রথম ভাইয়া মান্না ভাই মারা গেছে, আল্লাহ তার বেস্ত নসিব করুক, সে আমার একটা ট্রাঙ্ক কিনে দিয়েছিল কাপড় চুপুর রাখার জন্য।
আপনার কাহিনী জানতাম না? মান্না আপনার কাহিনী
না জানতো না? আমার আমি বলতাম যে আমার মা গুজার হাটে, পরে আমার মা বাসা কাজ করে, পরে মায়া লাগছে, পরে মান্না ভাই শুটিং হইতো যাইতাম, কাজ টাজ দেখতাম, নাচ শিখতাম, পরে মনে মনে করতাম যে আমি তোর নায়কের পাঠ পাইতাম, চার্লির পাঠ পাইতাম। পরে লাস্টে আপনার শান্তিনগর সার্কেল হাউস ক্যান্টিনে চাকরি করতাম, ওই FBC ছেড়ে দিয়া, তখন মালিকের টাকা দিত না, আউটডোরে যেতাম টাকা অর্ধেক দিত আর অর্ধেক দিত না, সে কারণে মালিকের টাকা নিয়ে আসা পড়তাম। পরে আমাদের এক বন্ধু এক মেয়ের সাথে প্রেম করে, প্রেম করে পরে ভাই প্রেম কি জিনিস, প্রেম এমন জিনিস, তখন আমার বয়স ভাই আমার 25 বছর, 2005-এর মানে 5-এর দিকে না 2003-এ, তখন ওখানে কাজ করছি, কাজ করার পরে মনে করেন 22 বছর আমি ওখানে কাজ করছি, কাজ করার পরে এক মেয়ের সাথে আমার সম্পর্ক, ভালোবাসা লাভ স্ট্রি হয়ে গেছে, তার সাথে 2-3 দিন ঘুরলাম। আমি বলি যে আপু আপনি যে আমার সাথে আপনি আমার আসতে বলেন, আপনাকে আমি আসতে বলি, আপনি আমার সাথে ঘুরেন ই করেন, এটা কি এটার ভালোবাসা প্রেম?
আমি ঠিক বুঝলাম না, মানে কোন আপুর সাথে কিসের কি সম্পর্ক?
মানে আমার এক বন্ধু, এক আমার বন্ধু এক মেয়েকে ভালোবাসে, ওই মেয়ের বান্ধবী, নাম পারবিন, ওই পারবিনের সাথে আমার প্রেম ছিল।
কিভাবে হলো সম্পর্কটা?
সম্পর্কটা হচ্ছে প্রেম করতে যাইতো, আমার নিয়ে যাইতো, পরে আমাদের বন্ধু বলতেছে যে তুমি একলা আসো, লগে একটা বান্ধবী আনতারো না আমার দোস্তের জন্য, ওর প্রেম করু। পরের দিন শুক্রবারের দিন আমাদের ক্যান্টিন বন্ধ, পরে বিকেল 3টা বাজে আমাকে নিয়ে গেছে, আমারে বলছে মালিক কাছে 300 টাকা নিবি। পরে ঠিক আছে, মালিক কাছ থেকে 300 টাকা নিলাম, নিয়ে ওই মেয়ের সাথে আমার সম্পর্ক হয়ে গেল।
মানে তাতে সম্পর্ক হয়ে গেল,
হ্যাঁ, মানে একদিনে না, মানে আস্তে আস্তে। পরে একদিন দিন 300 টাকা নিয়ে গেলাম, নেওয়ার পরে ওই মেয়েটা বলতেছে, মানে আমার বন্ধুর প্রেমিকা বলতেছে, ওর নাম হচ্ছে পারভিন, আমি কই আমার নাম স্বপন। পরে ওরা একৃষ্টে গেল, আমার দুজন একৃষ্টা উঠাইল। তো আমি করলাম, আপা আপনি এদের সাথে বসেন আর আমার বন্ধুর এই পাশে পাঠাই দেন। আমরা বসি, কেন বসতে কোনো সমস্যা? আমি কই সমস্যা নাই। তারপর আমার এই জায়গা অনেকজন চিনে, আপনার সাথে যদি বসে যায় কি মনে করবে? কিচ্ছু মনে করবে না, বসুন। পরে আস্তে 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 পরে একদিন, আমার কখনো আমি কাউকে একটা ফুল কিনা দেয়নি, পরে আমার মনে চাইলো যে একটা গোলাপ ফুল কিনা, 10 টাকা একটা গোলাপ ফুল কিনা ভাই, আমি ওকে দিলাম। সে আমাকে বললো, আপনি কি আমাকে ভালোবাসেন? আই লাভিন। আমি কই লাভিন মানে কি? লাভ। আমি কই লাভ মানে কি? ভালোবাসা। আমি ছবির ভিতরে যে লাভ ভালোবাসা যদি পরে, এটা আমি বুঝছি ইংলিশে যে বলে আই লাভ ইউ, এটা বলে। পরে ও আমাকে বললো যে আপনি আমার যখন ফুল কিনছেন তখন ইংলিশে একটা কথা বলেন। আমি কি? আমি যা বলবো আপনি আমার সাথে তাই বলুন। কই কি বলেন? রমনাবাগে ভাই জানেন সব ফ্রি মাইন। পরে বললো যে আপনি আমার সাথে বলেন যে আই লাভ ইউ। আমি কই ঠিক আছে, আমি কই আই লাভ ইউ। ওই করার পরে আমার সাথে জড়ায় দিল। ধরার পরে তোমার 5:30 ঢাকা রাজমনি হলে ছবি দেখতে গেলাম।
ওকে ওকে।
কিন্তু ভাই আজ পর্যন্ত যতদিন প্রেম করছি, বিশ্বাস করবেন কিনা, আমি ওর গায়ে কখনো আমি হাত দিইনি। মানে কান্দের উপরে হাত রেখে, যে মানুষ অনেক সময় দেখি প্রেমিক প্রেমিকা রেজিস্টে উঠলে কিছু হাত দিয়ে বসে, গাড়ে হাত দেয়, খারাপ কিছু করার চেষ্টা করে, কিন্তু আমার ওইটা ছিল না। পরে আমি আস্তে আস্তে যখন আমার ভালোবাসা 1 বছর গভীর হয়ে গেল, আমি করলাম তুমি কি আমার চিরকালে ভালোবাসবে? হ্যাঁ, আমি মরণ পর্যন্ত তোমাকে আমি ভালোবাসবো।
তখন কি আপনি বাড়িতেই থাকতেন?
না, তখন আমি শান্তিনগর থাকতাম।
শান্তিনগর থেকে কি কাজ করতেন?
ওই যে সার্কেল হাউসে হোটেলে ক্যান্টিনে।
মানে কোনো পারমানেন্ট কোনো কাজ ছিল আপনার, নাকি শুধু যেখানে যেটা পান সে
যেখানে যেটা মনে মনে স্বাধীন মতন?
আচ্ছা, কি
মনে চাইছিল? কক্সবাজার যা
মনে কাজ করতেন?
যে হোটেলে যেমন খাওয়ালা কাজ করতাম, যেমন এফডিসি তে খানা বাইরে আউটডোরে খানা নিয়ে যেতাম।
ওকে,
মানে ওই আমার ওই এফডিসি থেকে আসছে বসে কেন, আমার টাকা দেয় না, থেকে মালিকের টাকা নিয়ে চলে আসি।
আচ্ছা আচ্ছা।
আচ্ছা, সার্কেস হাউসে ঢুকছি।
আচ্ছা,
এই ওর মেয়ের সাথে সম্পর্ক। পরে আমার মেয়ে একদিন ফট করে 1 বছর পরে আমার বলতেছে, তোমার আম্মু আব্বু নাই? আমি তো কেন আছে? তোমার আম্মু আব্বুর কাছে যাও না? আমাকে যাই। তখন আমি
তখন তো আপনি শান্তিনগরে থাকেন?
জি জি। তখন ওই যে 5 বছর পরে একবার আম্মার কাছে গেছি, আর যাই নাই।
আচ্ছা, তো
মা তখন 2003।
মা তখন কোথায় থাকে?
তখন মালিবাগ থাকে।
মালিবাগ থাকে?
আমি শান্তিনগর।
মা থাকে মালিবাগে, আপনি থাকে শান্তিনগর।
তাও আমি আম্মার কাছে
যাই, মার কাছে
যাই, যাই নাই।
বিরতি শব্দ। আরো একবার প্রিয় শ্রোতা, 5 মিনিটের একটা বিরতি নেব। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি, 09613892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। প্রিয় শ্রোতা, সবার জন্যই বলছি, এখন থেকে প্রতি রবিবার রাত 11টার খবরের পর, অর্থাৎ 11:04 কিংবা 05 থেকে আপনি শুনতে পাবেন আপনার প্রিয় অনুষ্ঠান রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। আমরা বিরতির পর আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
এবিসি রেডিও 89.2 FM.
Energy Duniya, join the gang! Featuring Fuad, brought to you by Royal Tiger Drink. Recharge yourself!
Somebody should take good and sour about it. Somebody should take it down about it. Down about it, so sorrow on down. Russell, somebody needs to your down. Don't get hurt, un madonna. Join the gang! Join the gang! Join the gang!
lose yourself.
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sopto Bolibo. Recharge yourself.
আব্বু আছে, সবাই আছে। তা আমার আব্বার কথা কখনো মনে পড়ে নাই। ওই 97 ধরে আপনি 2003 পর্যন্ত আমার আব্বার কথা আমি মনে পড়িনি, কিন্তু আব্বার কাছে কয়েকবার গিয়েছি, অনেক সময় পাইনি। আব্বা কাজে যাইতো, পরে আমি বলছি আমার আম্মু আব্বাস তোমার আম্মুর কাছে যাবো। আমি কই আমি যাবো না, আমার সমস্যা আছে। কি সমস্যা? আমি কই না, আমি গেলে আমার আম্মা আত্মহত্যা করবে, আমার আম্মা আমার মুখ দেখতে চায় না, পাগল ওরকম বললেই থাকে, চলোই না। পরে যেদিন গেছিলাম সেদিনই ছিল ভাইয়া ভালোবাসার দিবস, ফেব্রুয়ারি মাসে। ওকে একটা গোলাপ ফুল, একটা নাক ফুল কিনে দিছিলাম, আমার জীবনের প্রথম কামাই টাকা। ও আমাকে ওদিনকে একটা শার্ট, একটা প্যান্ট প্রেজেন্ট করছিল, একটা ঘুরি দিছিল, কিন্তু আমি বিনিময়ে ভাই আমি একটা নাক ফুল, একটা গোলাপ ফুল ছাড়া কিছু দিতে পারিনি। তো আমি টাকা নষ্ট করে, জানতো না যে আমি গাঁজা খাইতাম, মদ খাইতাম। ওই মেয়ের সাথে আমার সম্পর্ক হয়ে গেল। পরে আস্তে আস্তে একদিন আম্মার কাছে নিয়ে গেলাম, আম্মায় পরিচয় দিলাম, আম্মা খুশি হইলো, যাক ভালোই হয়েছে, সবকিছু ঠিক আছে। মাইয়ারে জিজ্ঞেস করো কি করো, এটা করি এই করি, ছেলে আমার ছেলে পছন্দ হয়েছে, হ্যাঁ ছেলে পছন্দ না হলে কি প্রেম করি? সে বললো মির্সের বাড়ি ছিল মাদারীপুর, আমার বাড়ি ছিল বিক্রমপুর। পরে আমার এক দুলাভাই থাকতো, ধর্মের দুলাভাই, মানে আমার ধর্মের আফা, আমার মায়ের পাতা। তখন আমি যখন আমি ছিলাম না, তখন আমার মা মারে সে দেখা সাকা করতো।
মানে আপনি যে মেয়েটাকে লাভ করতো সে মেয়েটাকে আপনার পছন্দ হলো?
জি। আর এখানে একটা কথা আমার বলতে ভুলে গেছি, যখন 2000 সাল, তখন আমার মা প্যারালাইসের মতন হয়ে যায়, মানে বাতে বাতে আমার মা গুজা হাঁটে। আমার মার বয়স আল্লাহ দিলে ভাইয়া 70-75 মতন হবে, আমার যতটুকু অনুমান। আমার মা এখনো বাসা কাজ করে খায়।
আচ্ছা, তো বলছিলেন আপনি, হ্যাঁ।
তারপরে গেলাম, পরে আমার মারে ওই দীক্ষা বলতেছে যে আম্মা আপনি এই মুখে আপনি চিকিৎসা করেন না, আপনি গুজা হাঁটেন, আড়ু ধরে ধরে আনেন দিরান, আপনি এই অনেক মা বাতে এরকম হয়ে গেছে প্যারালাইসের মতো। পরে লাস্টে আম্মার সাথে দেখা সাক্ষাৎ করে, পরে আমরা দুজন রিক্সা চলে আসলাম, ওর মতন হয়ে গেল, আমার মতো আমি গেলাম। পরে আমার একদিন আমার এক বললো যে আমি একটা কথা বলবো, রাখবা? আমাকে কি কথা বলো? এখন থেকে হোটেল আর ক্যান্টিনে কাজ করবা না, গার্মেন্টসে ঢুকবা, আর আমাকে যদি পেতে চাও, আমার যদি বিয়ে করো, আমাকে যদি ভালোবাসো, তোমার আম্মুর কাছে এখন চলে যাবা। তোমার আম্মুর যে অবস্থা, তোমার মতো ছেলে কি পারো না তোমার মার এক মুঠ ভাত দিতে?
এটা কে বলছিল?
আমার প্রেমিকা বলছিল, পারভিন।
পারভিন বল।
জি। সে বলে যে তুমি কেমন ছেলে, আমি যদি এরকম ছেলে হতাম আমার মা যত কথা বলুক আমি যেতাম না, আমি মার পাশে থাকতাম। তুমি কেমনি তোমার মাকে তুই এই অবস্থা তুমি থাকো, তোমার মতো ছেলে থেকে আমার ঘৃণা লাগে। আজকে তো আমি বলে দিলাম, তুমি যদি আমাকে ভালোবাসো কালকের থেকে তুমি ক্যান্টিনে কাজ ছেড়ে দিয়ে তোমার আম্মুর কাছে চলে যাবা। পরে আমি বললাম ঠিক আছে আমি ভাববো। পরে ভাবতে ভাবতে আমি বললাম ঠিক আছে যাবো।
বাবার কোনো ভূমিকাই নাই এই পর্যন্ত?
না না, আমার আব্বুর কোনো ভূমিকাই নাই, আমার আব্বুর কাছে
মাথাই খামাতো
না,
তুই ফ্যামিলিতে ওই সব নেই।
জি 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 জি, আমার আব্বার কাছে আমি যাই না কখনো, আমি বলি না আমার আব্বুকে যে আমার মা আমার মা তোই করতো,
কিছু বলতেন না,
বলতামও না। পরে ভাইয়ের যখন আমি গেছি মায়ের
কাছে,
হ্যাঁ গেলাম, যাওয়ার পরে মায়ের রাখলো, একটা বাসা ভাড়া নিল, আমি গার্মেন্টসে ঢুকলাম 1000 টাকা বেতনে। পরে বেতন পাওয়ার পাইলাম, চাকরি বাকরি করলাম ওর লেগে। পরে একদিন আমার বাসা বেড়াতে আসলো, আসার পরে আমার মায়ের আর বলতেছে যে পারবিন তুমি আমার ছেলেকে যে ভালোবাসো ই করো, আমার ছেলেকে যদি বিয়ে করো আমার ছেলেকে 20,000 টাকা দিতে পারবা? আমার
ছেলেকে, এটা আপনার মা পারবিনকে বলছে?
জি জি জি। আমার মা বলছে ঠাট্টা করে, কিন্তু সেটা আমিও বুঝতে পারি নাই আর কেউ বুঝতে পারে নাই। এটা শিখিয়ে দিয়েছিল আমার দুলাভাই
আপনার মাকে?
জি, যে আমার দুলাভাই শিখিয়ে দিয়েছিল, শিখিয়ে দেওয়ার পরে আমার দুলাভাই আমার মা বললো যে পারবিনে বললো যে দেখেন আপনার ছেলেকে আমি চেহারা দেখে ভালোবাসিনি, আমি ওর মন দেখে ভালোবাসছি, আপনি কি আপনার ছেলেকে আমাদের কাছে কি টাকার জন্য বিক্রি করে দিচ্ছেন? ওই কথা বলতেছে। পরে ঈদ আসলো, মানে 2003 যখন আমি পারবিনকে নিয়ে গেছি ভাই, এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি, যখন নিয়ে গেছি তখন আমার মা বলছে যে স্বপন তোর আব্বা বাচ্চা নাই। যখন এই কথাটা বলছে ভাই বিশ্বাস করবেন না, আমি খুব কষ্ট পাইছি, বাবার কাছে বড় না হইলো, বাপ আমার অনেক আদর করছে, জুতা কিনে দিত, সবকিছু কিনে দিত। পরে আমার মা বাবার আমার মার কাছে কয়ে গেছে মরার আগে, যেদিন মারা গেছে তার দুদিন আগে, যে তোর বাপে তোর লেগে কিছু দিতে পারে নাই, কিন্তু তোর দোয়া দিয়া গেছে, এমন দোয়া দিছে, লাখ টাকা দিল পাবি না, যে তুই আল্লাহর রহমতে কোনো জায়গায় ঠেকবি না, আল্লাহ তোর কোনো জায়গায় ঠেকাইব না, তুই কোনো জায়গায় না খেয়ে থাকবি না, কোনো জায়গায় তোর অবর্তন থাকবো না, কিচ্ছু থাকবো না। পরে আমি তো ওই যে ভাইয়া মেশা খাওয়ার মতন থাকতাম, মদ খাইতাম, বা না খাইলে ভালো লাগে না। পরে যখন পারভিনুর কথাটা বললো যে 20,000 টাকার কথা, পারভিনুর খান আমারে বললো যে তুমি কি টাকা চাও না আমাকে চাও? আমি কই দেখো আমি টাকাটা কি করবো, তোমাকে যদি আমি বিয়ে করতে পারি, তুমি যদি আমাকে বিয়ে করতে পারো কি, তোমাকে আমি বিয়ে করি, আমার ঘরে তেমনি অনেক কিছু আসবে। পরে আমাকে ছেড়া চলে গেল ওই একটা কথার কারণে। যাওয়ার পরে আস্তে আস্তে আমি আবার ওর কাছে যাই, মিশি, আবার কথা বতাই করি, ওর বাড়িতে যাই, ওর বাড়িতে ঈদের দিন ঘুরে হয়েছি দুলাবেরি নিয়া। পরে আমার বললো পারবিনে যে তোমার মা এত লুবি, তোমার মা এরকম, আমি তাকে যদি বিয়ে করি কি অবস্থা হবে তা জানি না।
এটা পারবিন বললো,
জি আমার যে কি অবস্থা হবে জানি না, দুটুক করে মনে মাথা খেয়ে ফেলবো, এই কারণে তুমি তোমার মার কাছ থেকে দূরে চলে আসছিলা।
এখন সে আপনাকে সাপোর্ট করা শুরু করেছে, রাইট? মানে আপনি যে এই যে মার কাছ থেকে দূরে সরে থাকেন বা মাকে পছন্দ করেন না, এখন সে এই ঘটনার পরে আপনাকে সে সাপোর্ট করা শুরু করলো।
হ্যাঁ, তো এই কারণে তুমি এতদিন দূরে ছিলা, আমাকে পারবিন তুমি আমার কাহিনী কিছু জানো না। পরে পারবিন বললো যে তুমি যদি আসতে পর থেকে আমার সাথে যদি দেখা করো আর যদি ই করো, তাহলে আমার মরা মুখ দেখবা, যদি একদিন যদি ভালোবেসে থাকো। পরের দিন আমি শুক্রবার দিন হঠাৎ করে পারবিন একজন ছেলে খবর পাঠাইলো যে পারবিন তোমার দেখা করতে বলছে শুক্রবারে, যে আমি শুক্রবার দিন, ভাইয়া বিশ্বাস করবেন না, আমি একটা পাঞ্জাবি কিনা পাঞ্জাবি পইরা আমি গেলাম ওর কাছে। যাওয়ার পর বাসায় গেলাম, দেখে একটা ছেলে আসলো, আমি বললাম পারবিন তুমি আমাকে আসতে বলেছিলে? আমি আসতে বলেছিলাম আমার হাজবেন্ডকে দেখার জন্য, এটা আমার হাজবেন্ড, আমি বিয়ে করে ফেলছি, কিন্তু অথচ তার হাজবেন্ড নয়, সে আমাকে ভুলিয়ে রাখার জন্য, এই করার জন্য তারে হাজবেন্ড বানিয়েছে
আপনাকে বোঝানোর জন্য।
পরে লাস্ট আমি ওরা রিক্সা যা চলে যায়, তখন ভাই বিশ্বাস করবেন আমার পকেটে একটা সিগারেট খাওয়া পর্যন্ত টাকা ছিল না, মদ তো দূরের কথা, গাঁজা তো দূরের কথা, সিগারেট খাওয়া পর্যন্ত টাকা ছিল না, পিস পিসে দৌড়াইলাম। একটা চশমা ছিল, চশমার ফিন্ডার পিস পিসে দৌড়াইলাম, রমনাবাগের দিকে গলা ধরে হাত ধরে হাঁটাহাঁটি করে। ওর সাথে যে বান্ধবীরা ছিল ওরা জিজ্ঞেস করলাম, দেখি সত্যিকার হাজবেন্ড কয় না, স্বপন তোমার সত্য কথা কি, ও তোমারে ভালোবাসে না, ও তোমারে ই করতে চায় না, তুমি পারবি না আসা, ছেড়ে দাও সামনে শুক্রবারে ছেলের সাথে আর বিয়ে। আমি কই দেখো আমি তো ওর অন্তর দিয়ে ভালোবাসছি, আমি তো ওর টাকা পয়সা কিছু চাই না, যদি পারবিন যদি চাই সারা জন্য আমি পারবিনে গোলাম হয়ে থাকবো, তুমি শুধু একটাবার পারবিন দিয়ে বুঝাও, একটাবার আমি সারা জনম, আমি আমার আম্মার কাছে আমি থাকুন না চলে আসবো, আমি প্রেম কি জিনিস, ভালোবাসা কি জিনিস আমি আজকে বুঝিনি, ওই আমাকে শিখাইলো, ওই আমার আম্মার কাছে নেওয়াইলো, আম্মার কাছে থাকাইলো, আমি তো আম্মার কাছে যেতে চাই নাই। পরে কি করবো ভাইয়া, আমার আম্মা একটা ব্যাংক বানাইছিল, ব্যাংক ভাঙা আমার টাকা নিয়ে আমি পারবিন কাছে চলে বসছি আবার। তা পারবিন আমার পাত্তা দিল না, আমার মা পারবিনদের দোষ হয় আমার ছেলে কই, তখন আমি আবার বাংলাদেশ চলচ্চিত্রতে খাওয়ালা কাজে আইসা বললাম পারবিনদের শুধু পাওয়ার জন্য। ও আমার কাছে বললো যে হ্যাঁ তুমি, তোমাকে আমি বিয়ে করবো, তুমি যদি 3 মাসের ভিতরে যদি আমাকে 10,000 টাকা দেখাইতে পারো, আর আমাকে একটা 21-ইঞ্চি রঙিন টিভি কিনে দেখাইতে পারো, আর একটা রেডিও ট্যাপ কিনে দেখাইতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করবো।
কি বললো আপনাকে? পারবিনি
10,000 টাকা দেখাইবা কাজ কইরা, তুমি আমাকে বিয়ের পর কি খাওয়াবা, তোমার মার জারি, গালাগালি, বকাবাজি, এর চেয়ে বেশি তো কিছু খাওয়াইতে পারবা না। তুমি যদি 10,000 টাকা কাজ করে যদি দেখাইতে পারো, একটা রঙিন টিভি কিনে দেখাইতে পারো, তাহলে বুঝবো তুমি বাপের বেটা, আর না হলে তুমি না, তুমি আমার কিচ্ছুই না। পরে ওর কারণে আমি আম্মার কাছ থেকে আবার চলে আসলাম ভাই, যেদিনকে আসবো সেদিনকে আমি মাতাল ছিলাম ভাইয়া, জানি না দর্শক শ্রোতা কি মনে করে আমাকে, যদি কোনো ভুল তৈরি হয়ে থাকে
আপনারা আমাকে
ক্ষমা করবেন। পরে আমার মা আমাকে যাইতে মানে যাইতে দিব না, এই করবো না। পরে আমি আগের ঠেলে আমার আম্মাকে আমি একটা ধাক্কা মারলাম, ধাক্কা মারার পরে আমার আম্মার মাথা অল্প একটু ফেটে গেছে, আমি বুঝতে পারিনি ভাইয়া যে ধাক্কাটা আমি কিভাবে দিব, মানে আমি আম্মার কাছে পলে আসার জন্য আমি এরকম করতেছিলাম পারবিনীর কাছে যাওয়ার জন্য, মা মনে করতেছিলাম কিন্তু পারবিনীর কাছে আমি চলে যেতাম, কারো কাছে থাকবো না, না থাকবো ওর কাছে, না থাকবো ওর কাছে, আমার তো কোথাও গেলে কিছু টাকা লাগবে, কিছু খেতে টাকা লাগবে, আমার ব্যাংক ব্যাংক আমি টাকা নিয়ে আমার ট্রাঙ্গা নিয়ে আমি চলে গেলাম।
মাকে ধাক্কা দিলেন, আপনি মার গায়ে হাত তুললেন এক পর্যায়ে?
জি জি। তারপরে আমি চলে গেলাম, মা আমাকে পিছন দিয়ে অভিশাপ দিল যে তুই গাড়ির তলে পইরা মরবি, তুই এই যে জিন্দা যাইতেছ তুই লাশ হয়ে ফিরবি, তুই যেদিনকে মরবি সেদিনকে আমি 5টা ফকির আমি খাওয়াবো,
এই ধরনের কথা বললো
আমার মা বললো। আমি বলছি ঠিক আছে, হুকুনের গুড়া কোনোদিন গরু মরে না, এই কথা বললে আমি চলে গেলাম। যাওয়ার পরে এফবিসিতে কাজ করলাম, কয়েকদিন কাজ করার পর আর ভালো লাগে না, পরে গেলাম গা সদরঘাট বিট্টুয়া পার্কে, আমার আগের স্থানে আমি গেলাম গা, যাইয়া ট্রাক লোড করলাম। যেদিন বাসার থেকে আসছি ভাইয়া, ওইটা হয়েছিল আপনার 2004 সালে ডিসেম্বর অনেক আগে। আচ্ছা, ওখানে মালটা লোড করতাম, একটা চায়ের দোকানে ও কাজ করতাম, ফাঁকে ফাঁকে রাত্রে মালও লোড করতাম। পরে হঠাৎ করে যেদিন আপনার 2004 সালে ডিসেম্বর মাসের র‍্যাপ নামলো প্রধান প্রতিবতম, যখন র‍্যাপ নামলো ভাইয়া তখন এই ঘটনাটা। তখন আমাদের ট্রাক লাগতো 6টা, কিন্তু ট্রাক পেয়েছি ভাইয়া 5টা। আমাদের তো আরো 5 টন মাল নিয়ে যেতে হবে। তখন ওই দায়িত্ব ছিলাম ভাইয়া আমি, আমার আমার উস্তাদ। ওখানে কাজ করলাম প্রায় মনে করেন আরো 1 বছর পুরা কাজ করলাম। করার পরে আমি আসলাম, মানে আমার এক উস্তাদ, মানে আমার বাপের সমান, সে আমার ঠেলা গাড়িতে বসা, মানে সামনে আমি গাড়ি চালাইতে, সে আমার অনেক কিছু বুঝাইলো, মানে মাল নিয়ে যাচ্ছি আর বলতেছে যে বাবা এই জীবনে যা কিছু করো না কেন কোনো কিছু সঙ্গে যাবে না, এই যে তুমি মদ খাও, গাঁজা খাও, কিসের জন্য খাও, কিসের লেগে খাও, কোনো লাভ আছে, কিচ্ছু নাই, শুধু কষ্ট। এই যে টাকা দিয়ে গাঁজা মদ না খাইয়া যদি টাকাটা জমাইতা তোমার ভবিষ্যৎ খারাপ হইতো, একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতা তাও লাভ হইতো, মা বাবা কিছু দিতা, আমি তোমার বাপ তোমার ভালো লাগে দেখা, মায়ের লাগে দেখা তোমাকে কথাটা আমি বললাম, তুমি আর মদ গাঁজা খেয়েও না। পরে কথা বলবো আমি বুঝলো তার ঠিক আছে, পরে দেখা যাবেন বয়ন গাড়ি চালাই, খেলা গাড়ি ঠেলতে ঠেলতে লয়ে গেলাম মহাখালী। মহাখালীতে মাল দিয়ে নামাইয়া আসলাম, আসার সময় ভাইয়া বিশ্বাস করবেন না, মগবাজার রমনা থানার সামনে আমি ট্রাক এসেছিলাম
বাহারি অভিশাপের পর পরে।
আমি যেদিন আসছি তার 3-4 মাস পরে, তখন 14 ডিসেম্বর। তখন আমার খালি গাড়ি, আমার পিছে আরো 3টা ঠেলা আসছিল। তখন আমি দেখলাম ভাইয়া খালি ট্রাকটা, লোড ট্রাকটা মনে করেন আপনার আইল্যান্ডের সামনে দিয়ে আইল্যান্ডের সাথে মিশে মিশে যাইতেছে, খালি ট্রাকটা ভাইয়া এমন ভাবে লোড করা, মানে টানে আসলো ভাইয়া, আমি কন্ট্রোল করতে পারি, আমি দাঁড়ায় ছিলাম, আমি গাড়িটা আগাইনি, আমাকে পিছ দিয়ে এমন একটা বাড়ি ধাক্কা মারলো, আমি রমনা থানার যে কারা বেড়াটা ছিল ফাঁক দিয়ে পরে আমি ফুটবলের মতন কুড়াই গেছি, আমার শরীরে এখনো কাটা চিহ্ন দাগ ছিল ভাইয়া। আমি জানি না সেটা আমার মায়ের অভিশাপ না কারো অভিশাপ, আমি কিচ্ছু বুঝি না। পরে আমি, আমার কোনো হুশ জ্ঞান ছিল না, আমার উস্তাদ ছিল পিছনে, আমার উস্তাদ ধরাধরি করলো, র‍্যাপের গাড়ি ছিল, হুন্ডা ছিল র‍্যাপে, ওই খালি গাড়িটারে ধরছে, আমার ভাইয়া এখনো অনেক কাটা দাগ আছে, আপনাকে দেখাতে পারবো, আমার এই যে বুকের ভিতরে ঢুকছে ভাইয়া, আমার মাথা সারা অঙ্গ দেখেন আপনি, আমার মাথা এখন এই নাড্ডি ভাঙ্গা, আমার পরে ডাক্তার কাছে নিয়ে গেছে, নেওয়ার পরে র‍্যাপেরে বলতেছে যে আপনি কাকে নিয়ে আসছেন, নাকি বাঁচবে চেষ্টা করেন, এখন তো রুহু আছে, এরকম অবস্থা ভাইয়া, বিশ্বাস করবেন না, ডাক্তারে কোন দিক দিয়ে শিলি দিবে, কিভাবে কি করবে ভাইয়া, ডাক্তার আজও ভাবতে পারে না যা, আর ডাক্তারও ভাবতে পারে না যে আমি আমি বেঁচে যাবো। তা ওই ট্রাগালারে ধরছে, ধরার পরে 1 টাকা জরিমানা নিছে হাসপাতালে আমার চিকিৎসা, আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলের ভাইয়ারা বিদেশে সাহায্য দিছে আমাকে, দেওয়ার পরে আমার আমার নামে, বিশ্বাস করবেন কিনা জানি না, উপরে এক আল্লাহ আছে, নিচে আমি, আমারে 2 লাখ টাকা দিল তারা এই চিকিৎসার জন্য, দুই পর্যন্ত আমি সুস্থ না হই ভাইয়া। 2005 সাল চলে যায় মার্চ মাসের, আমি আমি সুস্থ হয়েছি পুরোপুরি।
কতদিন থাকলেন আপনি হাসপাতালে
ভাইয়া? তোমার আপনি 3 মাস,
3 মাস পুরোটাই হাসপাতালে থাকতে হয়েছে।
জি, পরে ভাইয়া আমার মাথাই কারণে, আমার মাথা অনেক কিছু অনেক কিছু সময় সমস্যা হয়, খেয়াল থাকে না। এরপরে মনে করেন আমি মালিবাগে পরে লাস্টে 2005-এ যখন মার্চ মাসের আমি সুস্থ হই, হওয়ার পরে আমি ভাইয়ার কাছে যা বলি যে ভাইয়া আমার কি হয়েছিল, আমার 3 মাস 2 মাস বলে আমার হুশ ছিল না, আমার আইসিসি রুমের ভিতরে রাখা হয়েছিল। পরে যে র‍্যাপ আমাকে নিয়ে সুস্থ হয়ে গেছে, মানে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যদি না বাঁচায় ভাই কেউ বাঁচাইতে পারে না, ডাক্তার উছিলা। পরে র‍্যাপে আমার বললো যখন আমার হুশ মানে জ্ঞান ফিরছে, তখন তাকে খবর জানাইছে যে বাবা তুমি যে বাচ্চা আইছো এটা তোমার কাছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমরা তো মনে করছো তুমি মারা গেছো। তারপরে বলে গেল, পরে আমি পারবিনের কথা ভুলি নে ভাইয়া, পারবিনের কথা আমার আজও মনে আছে, সেদিন আমার পারবিনের কথা মনে পড়লো, ভাইয়ার আব্বু ভাইয়ার বললাম ভাইয়া আমি আমার আম্মু আব্বুর কাছে চলে যাব, আমি এই পথে আর থাকবো না, ভুল বুঝে যা হয়েছে হয়েছে, আমি আম্মু আম্মুর কাছে যাব। পরে আমাকে 2 লাখ টাকা দিল।
কে 2 লাখ টাকা দিল?
আমার ওই যে ভাইয়ারা বিদেশ থেকে চিকিৎসার জন্য
যারা সাহায্য নিয়ে
সাহায্য দিয়েছিল, আমার বন্ধু বান্ধবরা আমার জন্য সাহায্য উঠাইছে, কুমিল্লা আমার মায়ের কাছ থেকে আমি টাকাটা দিলাম।
আপনার মায়ের কাছে নিয়ে টাকাটা দিলেন?
জি।
যে মায়ের সঙ্গে এত ঝামেলা সে মায়ের কাছে গিয়ে টাকাটা দিলেন আপনি আবার?
জি, আমার আম্মার কাছে দিলাম, আম্মায় জায়গা কেনার জন্য বিক্রমপুর আমার কাস্তো মামা তার কাছে দিছে জায়গা কেনার জন্য, মামা টাকা মেরা দিছে, জায়গা কিনে নাই, জায়গা কিনা হ্যাঁ নামে নিছে, আমার নামে দেয় নাই, মা সরসুজামন আমার আপন মামারও কাছে বলে নাই, আমার মার টাকা যে মারছে তারপর আমার অভিশাপ দিছে যে তুমি যখন মানুষের অসহায় মানুষের টাকা মেরা খাইছো, তোমার টাকা আরেকজন এরকম মেরা খাইবো। তুমি কেমনে পারলা তুমি একটা পোলার টাকা এইভাবে খাইতে? যাক গেলের কথা, আমি আমার মার কাছে ফিরে আসলাম। ভাইয়া আশা করে গার্মেন্টসে ঢুকলাম। পারবিনের কথা মনে পড়ে, মদ গাঁজা ছেড়ে দিয়েছি, সত্য কথা বলতে গাঁজা খাই না, কিন্তু মদ খাই খালি শুধু পারবিনটা বোলার জন্য। মাঝে মধ্যে ওই যে গার্মেন্টসের টাকা পাইতাম,
পারবিন তো আপনাকে একটা শর্ত দিয়েছিল যে এই টাকা এই টেলিভিশনের জন্য।
ওখানে পারিনি, তিন মাস তো ভাই আমি অসুস্থ ছিলাম অ্যাক্সিডেন্টে, হয়তো তাও জানে না আমার এই অবস্থা। পরে আমার যখন আমাকে নিয়ে যায় তখন আমি একটু অন্য মানে তখন আমি পুরোপুরি সুস্থ না, আমার আরো তিন মাস ছয় মাস আমার ওইভাবে সুস্থ থাকতে পারো, ওষুধ তো খাওয়া আছেই। যে আমার সাথে নিয়ে গেছে সে বলছে আপনি জানেন আপনার ছেলে কি হয়েছে, কি হয়েছে আপনি জানেন না, আপনার ছেলের এই তিন মাস ধরে আসে নাই, কি আসার বিষয় কি জানেন না, কেন না আপনার ছেলে তো ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছিল।
এটা কতদিন পরে ঘটনা?
এটা হয়েছে আমি যে তিন মাস পরে। বললো যে আপনি যে টাকাটা নিলেন কিছু তো জানলেন না, এত টাকা কই পাইলো? পরে কিসের টাকা? আপনার ছেলের মৃত্যুর টাকা, মরণ হাত থেকে বাচ্চা আইছে, ট্রাকে ধাক্কা খেয়েছে, কেমনি অ্যাক্সিডেন্ট হয়েছে দেখি নাই, ওরও জানে না, পিছতে রাখাম আছে, মৃত্যুর থেকে আবার চেয়েছে, এটাই আমরা জানি। র্যাব ওদেরকে হাসপাতালে পৌঁছাই দিছে, আমাদের স্কুলে পড়তো যাইতো ই করতো, কারণ ওর কিছু টাকাই আছে মিলাইয়া আমরা সবাই ওর এই টাকা দিছি। পরে মা ভাই বিশ্বাস করবেন না ভাই, মা এত কান্দা কানলো, আমার মা কয় আমারও অভিশাপ কামে লাগলাম। কই মা তোমারও অভিশাপ কামে লাগে না, তুমি তো দোয়া দিছো, এটা অ্যাক্সিডেন্ট, যদি তুমি অভিশাপ দিছো, যদি অভিশাপে যদি দিতে তাতে মরে যেতাম ওদিনকে, তুমি তো দোয়া করছো, আমি তো মরি না, আমি তো বাচ্চা আছি, আমি অনেক সুস্থ আছি। পরে মা কয় আর পাগলামি করিস না। পরে ও যে আমার উস্তাদে বললো মদ গাঁজা ছেড়ে দিতে, পারবেন না, আমি আজকে শপথ করছি যে আমি জীবনে আর মদ খাবো না, আজকে আমার শেষ খাওয়া। মদ আমি খাই না, মদ আমারে খায়, মদ আমারে পুরা পুরা শেষ করে খায়। আমি কি পাইলাম মদ খাইয়া গাঁজা খাইয়া? কিচ্ছু পাই নাই, অশান্তি। এই প্রত্যেক ওদিনকে পারবিনের কথা মনে বলো, পারবিনের বিয়ে হয়ে গেছে, পারবিন আল্লাহ দিলে দুই বাচ্চার মা। মা বললো যে পারবিনের
বিয়ে হয়ে গেল।
হ্যাঁ, মা বললো পারবিনের বিয়ে হয়ে গেল। ওই পর থেকে আমি বললাম মা কি কহ, আমি বলছি মা আমার একটা কথা শুনবেন, কই কি? রাগবেন না কেন না, আমারে 800 টাকা দিবেন, ওই তোর টাকা তুই নিবি? আমি কই না দিতে হইব, মার কাছে স্বীকার করি না, আমি কি করবো? পরে আমি আমার ওস্তাদের কথা স্মরণ করিয়া যে আমার ওস্তাদে মানা করছে আজকে আমার শেষ খাওয়া, আর খামু না জি, পরে গেলাম।
বিরতির শব্দ আরো একবার, তার মানে আমাদেরকে এ পর্যায়ে একটু থামতে হবে। মাত্র 4 মিনিটের বিরতি, 4 মিনিট পর আমি আর জি কিবিয়া আবারও আপনাকে সাথে করে ফিরে আসছি। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Charge yourself.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. আবারও ফিরছি মূল গল্পে। 500 টাকা নিয়ে কি জন্য মানা করতেছিলেন? তারপর
আমার কাছ থেকে 500 টাকা নিলাম, নিয়ে খাইলাম, ওটি আমার শেষ খাওয়া। খাওয়ার পরে লাস্টে আমি আম্মা আমাকে একটা টেপ কিনে দিয়েছিল অনেক আগে, ওই টেপ দিয়ে গান শুনতাম। পরে মদ খাইয়া আমি পারবিনের কাছে গেলাম, দেখি তার বিয়ে হয়ে গেছে, তখন তার একটা বাচ্চা, তখন আমি বিয়ে করি দেখি তার বিয়ে। পরে আমার দুলা ভাই মানে ওই যে ধর্মের মা বানাইছে, সে দুলা ভাই বলতেছে যে খালা দেশে আমার একটা মাইয়া আছে, স্বপন দাদা বিয়ে শাদী করে দিই, মায়েরাও ভালো, স্বপন করে 20,000 টাকাও দিব, মায়ের জায়গা সম্পদ আছে। আমার মা তো বুলা মানুষ, যা বুঝবেন তাই বুঝবো। পরে বিয়ে শাদী করাইলো, ভালো কথা, রুবি নাম, বিয়ে শাদী করলাম। দেখলাম আগে দেখাইলো তারা, তার বিয়ে শাদী দেওয়ার জন্য তারা উড়া করতেছে। আমাদের বাসায় সবাই বলতেছে মেয়ে দেখতে হাঁটতে পারলো না, এত তাড়াতাড়ি কিসের, নিশ্চয় মেয়ের কোনো ঘাবলা আছে, এত তাড়াতাড়ি বিয়ে কেন। যাক, বিয়ে শাদী মার্কেট টার্গেট করে দিল, বিয়ে শাদী করলাম, 20,000 টাকা ওই আমার যে যতক দিছে 20,000, ওই আমার টাকা দিয়ে আমার মায়ের আমার বিয়ে শাদী দেওয়া হইলো। মার টাকা এক টাকাও খরচ করেনি, এই চালাকিটা খাড়াইছে আমার দুলা ভাই জয়লা নাকল নাম। সেই আমার আম্মার সাথে পরামর্শ করে বলছে খালা তোমার এক টাকাও নষ্ট হবে না, স্বপনদে যে 20,000 টাকা দিব ওই টাকা দিয়ে তুমি সব কাম সেরা লাইবা, স্বপনদে বুঝতে দিবার। পরে ভাইয়া মেয়েটা বিয়ে করলাম, এখানে কথা আরো আছে, বিয়ে করার পরে সংসার সাদী করলাম, মার সাথে বুনতো না, কাজা গুজা হতো, রাগ হয়ে গেলাম বুড়াই মারতাম ইচ্ছা মতন, অনেক মারা মারতাম, রাগ উঠতে যেত ভাই, আমি যে বললাম আমি অ্যাক্সিডেন্টে ভাইয়া পাগলের মতন রাগ হয়ে গেলাম, সামলাইতে পারি না আমার ওই অ্যাক্সিডেন্ট, প্রত্যেকে ভাই রাগ হয়ে গেল, কিরকম হয়ে যায় নিজে বলতে পারি না। পরে আমার ওই রাগ 5 মিনিটও থাকে না। পরে জামাই বউ দুজন চাকরি করলাম গার্মেন্টসে, জি আমি আয়রনম্যান, আমি গার্মেন্টসে চাকরি আগেই করছি, আমি ঢুকছি আয়রনম্যান, আমার বউ অপারেটর, আগে চাকরি করছে আমার বউ। পরে আল্লাহ দিলে ভাই আমার একটা, আমার মেয়ে হওয়ার আগে আমরা একটু কাজা করছিলাম যে তুই সব মাছ খেয়ে ফেলেলি, মাল লেগে রাখলি না, একটা কাজ করলি
খাবার দাবার নিয়ে,
হ্যাঁ তোমার মা খাইলে খাইলো না খাইলে না, আমার কি আমার পেট ভরতে হবে না, কিন্তু আমি রাগের ঠেলা ব্যথা থাপো দিছি, থাপো দিছি, বাচ্চা সব ফালাই দিছে, অর্থ খাওয়া হয়ে গেছে, আমি তো খাই নেই, আমি তো খামো, আমার বাচ্চা সব ফালাই দিছে। দুজনে গার্মিসে লাঞ্চ করে আমি না খাই যাইতেছি, ছুটির সময় আমার এক সিনিয়র অপারেটর, তার নাম তাসলিয়াফা, আমার বস আয়রন মানে পুরো গার্মেন্টসের দেখা সাক্ষাৎ করে, জসিম পিএম স্যার বাদশা তারা ছিল ওই জায়গায়, সবাই ছিল। আমার বউরা আমি ছুটির আগে বলতেছি যে দেখো আমরা ঝগড়াঝাগড়ি করছি, মা যদি দেখে তাহলে মগ আমরা কাজ্য করছি, তা তুমি আমি হাসতে হাসতে বাসায় চলে যাবো, তাহলে মা যে না বুঝতে পারে আমরা ঝগড়া কাজ্য করছি, তাহলে মায়ের মনে করবে আমার লাগে ঝগড়া কাজ্য করছে। ওরা কি করলো ভাইয়া, গার্মেন্টসের নাইট তো চিনেন ভাই, যে কাপড় কাটে মেশিন দিয়ে, ওই নাইট দিয়ে ভাই আমার আডুর ভিতরে একটা কূপ দিছে ভাইয়া। আমি নিজের চোখে দেখছি, তখন কিন্তু ভাই আমি ডাক্তারখানায়, আমার সিলি টিলি দিতেছে আমার বস বাদশা ভাই, সে আমার দৌড়ে হাসপাতালে ডাক্তার কাছে নিচ্ছে, সিলি টিলি দিয়ে ওষুধ কিনে দিছে। দেওয়ার পরে আমি আইসি মাইজি গেছে, বাবা কি হয়েছে কি হয়েছে, আমি তোমার কিছু না সিজার আয়রন করতে যা, সিজার করে কেটে গেছে গা, আমি ওরে বাঁচাই দিলাম যে মা একটু সুযোগ না করে। পরে আরেকজন করে মামা তুমি মিথ্যা কথা কাকু, আমি মিথ্যা কথা কাকু।
তখন কি আপনি বিয়ের পরে কি মানে আপনার বউ কি জেনে ফেলেছে যে আপনি এরকম মদ নেন বা এগুলো?
না না, আমি তো মদ খেয়ে ছেড়ে দিই, ওইটা পছন্দ করছিলাম ভাই,
পছন্দ কাটার পর আমি ছেড়ে দিই।
আমার আব্বা মারা গেছে পরে শুনছি প্রত্যেকে ভাই, আমি ওই একবারই খাইছিলাম, আমার আব্বা মরে যাওয়ার পরে আমি আর মদ ধরি নেই, গাঁজা ধরি নেই, শুধু এখন খাওয়ার ভিতরে সত্য কথা সিগারেটটাই খাই।
ওকে, তারপরে আপনি যেটা বলছেন, হ্যাঁ বউকে পাঠাবেন, তারপর
পরে বলে মামা আপনি মিথ্যা কথা কেন, আমি নিজে দেখছি মামি আপনার নাইটটা টান দিছে। পরে আমি কই দিলে দিছে, আমার বউ দিছে, সমস্যা কি, আমার স্বামী স্ত্রীর ব্যাপার, ঝগড়া কাজ যা করছি তো মিট হয়ে যাবো, এই ঝগড়া কি থাকবে। পরে অনেকজনে নানান ধরনের প্রশ্ন করতেছে যে মাইয়া নিশ্চয় কোনো ঘটনা আছে, কেউ ভালোবাসে না, কেউ লাইন আছে, মাইয়া নিশ্চয় আগে কোনো বিয়ে শাদী হয়েছে হ্যান ত্যান, মানে আমার বউ তো ভয়ে পলাই যাবে চাইছিল গা, আমার যখন পায়ে কূপ দিছে ভয়ে পলাই যেতে চাইছিল, আমার আশায় আটকে রাখছে যে পলাই যাবি কা, স্বপনে আসুক দেখি স্বপনে ডিসিশন কি নেয় কি হয়। পরে আমি আমার আর কিছু কই নাই, পরে আমি মনে মনে কই তোর অনেক মাসি, অনেক আমার একটাই নাক দিয়ে কূপ দিছে, না আমার তো কাজটা 3টা 4টা বইছে আর কি, আর কিছু তো না, আমার মানে প্রশ্ন করি মনে মনে শোধ বাদ হয়ে গেল গা। পরে ভাই আমি একদিন ওর দেশে গেলাম, দেশেতে বেড়ায় সেরা এলাম, অনেকজন অনেক কথা কয়, কান কান দিই না, আমার অনেকজন কয় রুগীর 3 নম্বর স্বামী 3 নম্বর স্বামী, আমি সব কানে ধরি না, কানে কইলে কূপ, আমি কোন সময় রুবির প্রশ্ন করি নাই,
রুবির 3 নম্বর স্বামী বলতে লোক,
জি জি, আমি সামনে পোষে আসতেছি। পরে রুবি বলতেছে আমি বিদেশ যাবো, তুমি বিদেশ যাইবা মানে বিদেশ যাওয়া বিয়ের আগে যাওয়ার ইচ্ছা ছিল, বাপে যাইতে দেয় নাই, আর বাপে যতদিন বাচ্চা ততদিন যাইতেও পারে নাই। পরে ভাইয়া আমার ঘরে অশান্তি শুরু হয়ে যেত গা, ওই অশান্তিগত আমি করতাম না, জানি যে স্বপনে রাগ একটু রাগ বেশি, ওর অনেক পদের সুতা ধরতে পারমু ই করতাম। পরে আমরা কাজে করে করে কত পর পর বাপের বাড়ি যেত ভাই, বাপের বাড়ি যেতে 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 ই করতাম। পরে আমি এতবার যায় কারণ কি, আস্তে আস্তে দেখি ভাই আমার ঘরে জিনিসপত্র বিচালাইছে।
আপনার স্ত্রী?
জি, আমার মেয়ে হয়েছে তখন, তখন আমার মেয়ে 2 বছর।
আচ্ছা,
আমার মেয়ের নাম স্বপ্না। পরে ভাই জিনিসপত্র আমার কি করতো, ঢাকা শহর থাকুক না, চলো দেশে জায়গা, দেশে যাই কোনো কিছু একটা কইরা থাম। ভালো কথা, ঠিক আছে, কথা মতো শুনি আমি ওগর দেশে গেলাম। পরে শুনি ভাইয়া বিদেশ যেতেছে, আমি জানি না সব মানে কি চালাকি করছে ভাইয়া, আমার টাকা পয়সা আমার ঘরে সবকিছু আমি পাই। তখন ভাই আমি ফিল্টার পানি চাকরি করি, গাড়ি চাকরি ছেড়ে দেয়া, আমার মেয়ের জন্য ভাই আমি খুব কষ্ট করছি, একটা দুধের জন্য ভাই আমি মানুষের হাত পাচ্ছি কাস্টমারের কাছে। আমি তখন বেতন পেতাম ভাই 4,000 টাকা, তখন আমার সংসার চলতো না, খুব কষ্ট চলতো, পানির মুখা জমা জমা ভাই বেচতাম, তাও সংসার অবর্তনতার অশান্তিতে ভালো লাগতো না। পরে চালাইলাম রিক্সা কদিন, 2-1 বছর ভাইয়া ভালো গেল রিক্সা চালাইলাম। পরে যখন জিনিসপত্র বেচে দেশে নিয়ে যেতেছে, যাইতাছি ওর সাথে গেলাম, ওর কাছে থেকে এলাম গর্জামাই, সবাই বলতেছে গর্জামাই, আমি গর্জামাই থাম আমরা কদিন পর ঢাকায় যাবো গা। পরে ভাইয়া কয়েকদিন রুবি তো বিদেশ যাইতেছে, তোর টানছে বিদেশ যাইবো গা, তোর থুইয়া সবাই কইতাছে। ঠিক আছে, পরে আমি কই তুমি যে বিদেশ যাইবা আমার কইতা, আমি নাইলে তোমার ঢোকালাম 5-10 হাজার টাকা যেমনি পারে সুদে লইয়া দিতাম, তুমি তো আমার কিচ্ছু কম নেই, যাই তো আমার ভালোর লেগা ভালোর জন্য, আমার তো বলতে পারতা, আমি তো তোমার কোনো ই করছি অশান্তি করছি মারধর করছি যা কিছু করছি তাও বলতে পারতা। পরে ভাইয়া বিদেশ যাওয়ার আগে আমার সাথে খারাপ ব্যবহার করছে, ওর সব পাসপোর্ট আর আটকাইতে পারুম না, আমার কত হয়েছে আমার কাজ সব হয়ে গেছে, আমার স্বামী জানে আনার কাম আমি আনছি, আমার যাওয়ার হয়ে গেছে, ওর কত একটাই ভাইয়া দেশের অগর দেশে মনে করেন এক দেশের গালি আরেক দেশের বুঝি, আমি যে অন্য দেশের পোলা, আমার যদি ওখানে একটু মাইরা ফেলে কি উদ্দেহার নেই কর নেই, ওরা আমার মারার জন্য লোক নিয়েছে আমাকে মারবে, আমি এনতে যাই না কিল্লে গা, আমার গালাগালি করে শয়তান বদমাইশ অনেক কিছু কইতো। পরে কয় আমি বিয়া বইছি আমার একটা সন্তানের লেগে আমার সন্তান হয়েছে, ভালো কথা গেল ই হলো থাকলাম 1 বছর, থাকার পরে আমার মামি শাশুড়ির লোক দেখা, তখন আমি রিক্সা চালাইতাম দেশে, কখনো ধান কাটি নেই ভাইয়া কিচ্ছু করি নাই দেশ গ্রামে, প্রথম আমি ধান কাটা গাছ ধরে রিক্সা চালাইলাম, লাল মিয়া করে একটা কষাই নাম তার সাথে কাজে গেলাম, কষাই রাত্রেবেলা গরু গোশ বানাইতে, বিয়ে বাড়ির অনুষ্ঠানে তো গোশ বানাইতাম, কষ্ট করতাম, তার মায় আমারে না খাওয়াই রাখছে, আমার জিনিস সে নষ্ট করে ফেলায়, রাইন্ডা দুটা ভাত দেয় না, সারা রাত কষ্ট করে আসি, সকালবেলা ভাত পাই না, দুপুরে ভাত পাই না, আমার যে টুস রেহে না সে আমার ভাত পাক করে দিস অনেক সময়, আমার জিনিস তার বড় মেয়ে তার আগের ঘরের মেয়ে এই জিনিস দিয়ে দেয়, যাক গেল লাল মেয়ের বাসাতে কাজ করে আহি, কষাই কাজ করে সারা রাত ক্লান্ত হয়ে যাই। পরে মনে করেন ভাইয়া 3 মাস কাজ ছিল না কষাইয়ের, রিক্সা চালাইলাম হঠাৎ করে আমার মামি শাশুড়ি রিক্সা উঠেলাম, আমিও চিনি না সে আমার মামি শাশুড়ি, সে আমারে বলে তুমি এনে ভাড়া কত জানো, তুমি যে 60 টাকা চাইলাম, আমি কত 40 টাকা ভাড়া, আমি 40 দিয়ে দিয়েন চলেন, তুমি কোন জায়গার পোলা, আমি অমুক জায়গার পোলা, ফ্যান ট্যান অনেক কিছু, আমার চিন আমি কই না আমি রুবির মামি, আমি তোমার মামি শাশুড়ি, আপনি আমার মামি শাশুড়ি, হ্যাঁ তুমি তাহলে রুবির 3 নম্বর স্বামী না, আমি 3 নম্বর স্বামী মামি, এ কথা তো অনেকজন অনেকবার কইলো আমি তো বুঝতেছি না, 3 নম্বর স্বামী 3 নম্বর স্বামী কি বাসায় চলো বলতেছি, তার প্রথম বিয়ে ছিল এক বয়স্ক একটা লোকের সাথে, বয়স বেশি না, ওর বয়স তখন ছিল 16, ওই লোকের বয়স ছিল 30, তারে গর্জনে বানায় রাখছিল, রুবির একটা সন্তান ছিল, সন্তানে মায়েরা ফেলাইছে বলে, এটা আমি দেখি নাই শুনছি, ওই লোকটারে তারা মায়েরা মায়েরা তারাই দিছে, মামি বলতেছে যে তারাই দিছে, তারাই দেওয়ার পরে তার ছেলে ছিল, ছেলেটারে লবণ খাওয়া মারছে, কে গলা টিপা মারছে, ওর বাপের ভিটা ছিল, ভিটার হনি মাটি দিছে, ওর আব্বা তখন অবৈচ্ছা ছিল, তখন মাটি দিছে না, পরে গেল মামি কইল আমি কি কর মামি, পরে আমার ছেলে আমার আমার তোমার নাম যেমন স্বপন, আমার ছেলের নাম স্বপন, স্বপনের সাথে ঢাকায় এরকম এরকম করছে, স্বপনের সাথে গোপনে বিয়া করছে, আমরা মানি নাই আমরা দেখি নাই জানি না, তখন ওর পেট নিচ্ছিল
প্রেগনেন্ট ছিল,
হ্যাঁ 3 মাসের পেট নিচ্ছিল, তখন বলতে কইতেছে, পরে আমরা এই করে আমার নামে কেস টেস করছে, আমরা 1,00,000 টাকা দিছি, দিয়ে কেস টেস উঠে আলাইছি সবকিছু করে, তোমার কত দিছে জানি না, এই তোমার এই বিষয় আমি কোন কি আমি যা করছি একটু মিথ্যা না, পরে আমার দুলাভাইরে বললাম দুলাভাই এই ব্যাপার আপনি জানো না জানা ভাঙতেছেন, আপনি তো টাকা খাইছেন, আমি কিচ্ছু জানি না, তারা কইতেছে তোমার দুলাভাই সবাই জানে, তোমার দুলাভাইরে আলাদা 10,000 টাকা দিছি, আমার দুলাভাই বলতেছে না মিশা কথা, আমি 1 টাকাও নিই নাই, আমার সামনাসামনি কথা বলতে বলো, গেল ভাই বিদেশ থেকে ফোন দেয়, ভালো ভালো কথা বলে, অনেক সময় খারাপ কথা বলে, তুই যাস না কিনলি গা, তুই পুরার ওষুধ কিনলি, তোর মতো স্বামী আমার দরকার নাই, তোর থাকারও দরকার নাই, আমার মেয়ে আছে, মেয়ে যথেষ্ট, আমি আমার সন্তানের জন্য বিয়া করছি, আমি সন্তান পেয়েছি, তুই যাস না কেন। ওর মা আমারে অনেক কিছু অপমান করে, আমার জ্যেষ্ঠটা খুব ভালো ছিল, পরে লাস্ট মাথা ভাইয়া আমি সহ্য করতে না পেরা আমি আমার মেয়েকে থুয়ে আমি চলে আসি ঢাকায়।
ওকে, মেয়ের বউ দুটো রেখে, আপনি তো জানলেন যে আপনার বউ তিনটা বিয়ে করেছে, বউয়ের সাথে কোনো কথা হলো আপনার?
আমি ওকে জি জানছি, পরে আমি ওকে বিদেশে আমি ফোন দিছি, আমাকে বলছে তোমার কি কয়েছে, আমি বলছে
বিদেশে,
জি
কোন দেশে
গিয়েছিল, লেবানন, এখনো বিদেশে আমার বউ।
আচ্ছা, লেবাননে?
জি, এখনো বিদেশে। পরে যখন আমি ঢাকায় এসেছি আমার বলতেছে যে বাচ্চাগুলো আমি ঘুরতে ঢাকায় এসে স্কুলে গাবো মাইয়া থিয়া, মানে খুব বিশ্রি বিশ্রি গালাগালি করতেছে, ওই কথা বলতে হবে ঠিক আছে তুমি ঢাকা এসছো, এক কাজ করো তোমার মেয়েকে নিয়ে তোমার আমারে নিয়ে ছোট একটা বাসা নিয়ে থাকো, এটা বলতে পারতো, সেটা বলে নাই ভাইয়া, না বলে আর ওটা গালাগালি অনেক কিছু, সেটা সেটা ওটা। আমি ঢাকায় সাবার পানি চাকরিতে ঢুকলাম ভাইয়া, আমার খুব কষ্ট, আমি আর পানি চাকরি করতে পারতাছি না, সহ্য হয় না, ছাড়তেও পারি না ভাইয়া, সাইডা কই যাবো কি করবো। পরে আসলাম, আসা দুলাভাই কইলাম, ই করলাম দুলাভাই এই কথা আমার বিয়া করতে কইতাছে, আমি যখন আমার ফোন দিত ভাইয়া আমি এত বোকাও না এত ইও না, আমি রেকর্ডিং করে রাখতাম, আর যখন ফোন দিত তখন আমার মালিককে সাথে করে নিয়ে আমি কথাটা বলতাম যে দেখেন একবার দুইবার দশ বার পর্যন্ত বলছে, পরে আমার মালিকের ফোন দেখবেন বলে যে আমি কিন্তু স্বপনদের বিয়া করে দিতেছি, ঘরে বিয়া করায় দেন আমাদের দেখা নেই। তারপরে ও আমার অনেক খারাপ কথা বলছে ভাইয়া, পরে ও আমার একদিন কয় তুই বিয়া কর না, তুই জান না যা, আমার দেখার বিষয় না, ভালো কথা ভাই, জনের পর ডেথ সার্টিফিকেট দিয়ে দিছে, পরে আমার একজনে কইতেছে ডিপোর্স ডিপোর্স দেওয়ার জন্য, তা আমি কইলাম যে ওরা যে ডিপোর্স দিব, ডিপোর্সের কাগজ যাইবো কেমনি, হয়তো বিদেশ বিদেশ বিদেশে কেমনি দেবো, পরে আমার একজনে 500 টাকা দিতে কইলো, আমি দিলাম এটা ডিপোর্স কাগজ, ঠিকানা লিখে দিতে কইতে সবকিছু লিখে দিছি, ডিপোর্সের কাগজ পাঠাই দিছি, আমার এক মাস পরে এসে কইতো আমি ডিপোর্সের কাগজ পাঠাই দিছি, তা ভালো কথা, আমি এক মাস পর বিয়া করলাম। পরে আমি নিজে মেয়ে দেখছি আমার নিজের দক্ষতা, আমার মার কাছ থেকে চেরানাও নেই নেই, আমি কেউ কাছ থেকে টাকা নেই নেই, আমার বন্ধু বান্ধব আমার এক ভাই ওয়াসিম সে আমাকে সহযোগিতা করছে, সালাম খলিল আমার ওরা আমাকে আমার এই বিয়ের জন্য আমাকে খুব সহযোগিতা করছে, এক নম্বর ভাইয়া বিশ্বাস করেন ওয়াসিম ভাই সে আমার সাথে এখনো থাকে, সে আমাকে সহযোগিতা করছে, আমার মালিক আলামিন আরমান শাহিন তারাও আমাকে খুব উপকার করছে, বিয়ের টাকা পয়সা কুচাই দিছে। পরে আমি নিজে মেয়ে বিয়ে করলাম, মা খুশি হইলো, আমি এখনো ভাইয়া আল্লাহ রহমতে ওই বউর সাথে যতটুক আচরণ করছি এই বউর সাথে আমার এতটুক আচরণ নাই, আমি এখন খুব শান্তিতে একদম বাস করতেছি, ঝগড়া নাই, কাজা নাই, কিচ্ছু নাই, আল্লাহ দিলে ভাইয়া, আল্লাহ দিলে আমার একটা আরেকটা মেয়ে হয়েছে, আমার ছোট মেয়ের নাম ফাতেমা আক্তার মিম, আমার মেয়েটা মাশাআল্লাহ দিলে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি খুব খুশি। এরপরে মনে করেন সংসার সুখী হওয়ার পরে আমার মা অসুস্থ হয়ে যায়, শ্বাসকষ্টই হয়ে যায়, পরে ভাই আমার চিকিৎসা করার মতন কোনো টাকা নাই, আমি আমার মাকে আমার মালিককে নিয়ে হাসপাতালে গেলাম, মৃত্যু পর্যায়ে ডাক্তার বললো 80,000 টাকা লাগবে, এই কমিটি হাসপাতালে নিয়ে গেছি, কমিটি নেওয়ার পরে ডাক্তার জিজ্ঞেস করলো আমার মা মানে আমার বউকে জিজ্ঞেস করলো যে এই রুগীর সাথে গার্জিয়ান কে, আমার বউ বললো আমরা, ওনার ছেলে নেই, 5,000 টাকা জন্য গেছে, উনি কি করে, উনি বাসা কাজ করে, এই বয়সেই চলে রক্ত নাই, দুই পা কবরে গেছে, এখনো বাসা কাজ করে খায়, তার ছেলে কি করে, পানি চাকরি করে, 6,000 টাকা বেতন পায়। ওরা ওনার ছেলে আসলে আমার সাথে দেখা করতে বললো, গেলাম ডাক্তার বললো এই ব্যাপার তোমার মার যত টাকা ইয়ে আছে 1 টাকা লাগবে না, ডাক্তারের চিকিৎসা ফ্রি করবে বললো, এটা সাইন দিতে বললো, যদি লেখা ছিল ওই জায়গায় আমি পড়তে পারি না, আমার বোনের বলছিলাম সাইনটা দিতে, আমার বোন কয় না ভাই আমি দিতে পারবো না, তোর মা তুই সাইন দে। মরা গেলে ইয়ে গেলে তুই বুঝবি ভাই, আমি বুঝবো না, আমি সব বুঝি না, আমি জানিও না। পরে আমার আলামিন বাইরে বললাম ভাই একটু এটা পুরো শুনাবেন কি লাগছে, এখানে লেখছে যে এই রোগী চিকিৎসা চলাকালে যদি কোনো দুর্ঘটনায় ইন্তেকাল করে কোনো ডাক্তার কর্তৃপক্ষ লেখা ই থাকবে না, ভালো কথা
অবশ্যই, এটা তো সবসময় দিতে হয়।
পরে লেখ আমি সাইন করে আলামিন ভাই আমার ভরসা দিলাম আমার মালিককে, স্বপন দা আপনি সাইন দেন আমি আছি, আপনার কোনো দোষ থাকবে না এই জায়গায়, আমি সাইন দিলাম আমার বোন দিল না। পরে আশেপাশের লোক অনেকজন করলো যে নানি তুমি তো কইছো তোমার এই পোলার দিয়ে কিচ্ছু হইব না, দেখো লাস্টে পোলারে যে কাজ হইলো, এই পোলারে কি অভিশাপ দিছো, মানুষের দিয়ে মায়ের গুতা খাওয়াইলা, নিজেও পর্যন্ত মারলা। পরে আমার মা কইছে যে মারে এখন বুঝছি যে পোলা কাজে লাগে, পরে আমি বিশ্বাস করবেন না ভাই আমার মার একটা টাকা অপচার করি নাই, নষ্ট করি নাই, হিসাব পাইতো ভাই হিসাব খরচ করছি, ডাক্তার ওষুধের টাকা দিছি, সবকিছু করছি, লোকজন এসে আমার বোনের রিক্সা ভাড়া দিতাম, ই করতাম, আমার বোন আমার মারে তাল দিয়ে যে মাগো তুমি হাসপাতালে পড়ে রয়েছো, তোমার পোলার বউ মনে টেয়া শেষ করে লাইলো, আমার মা কয় করলে পড়ুক, আমার পোলাই তো দেখতেছে করলে করছে। পরে আমার যেসব কাস্টমারের পানি দেই সবাই বললাম যে ভাই আমার মা মৃত্যুর মুখে 80,000 টাকা লাগবে চিকিৎসা করার জন্য, সাহায্য চাই। আমার অনেক কাস্টমার ভাইয়া বিশ্বাস করবে না সহযোগিতা করছে, আল্লাহ দিলে 7,000 টাকা পর্যন্ত উঠছে, যে যেরকম পাচ্ছে এরকম দিচ্ছে, আমার মালিকও সহযোগিতা করছে। কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি ভাই, যে 80,000 টাকা ওই 1 টাকাও আমার 80,000 টাকা লাগে নাই, মাত্র হাইস ভাই আমার 15,000 টাকা খরচ গেছে খালি শুধু ওষুধের। পরে আমার মা সরস্বতাম আমার বইনে তাল দিতেছে, মা তুমি যে হাসপাতাল পড়ে আছো তোমার কত টাকা খরচ গেছে, কত কি গেছে না গেছে তুমি জানো, তোমার পোলা তো সব শেষ করে রয়েছে, তো তো খোঁজ খবর নিলা না, হিসাবও রাখলা না। মা কয় কি কস কহ মা, স্বপনে বলে টাকা উড়েছে, এই টাকা ডিকো ওই টাকা কি করছে, ওই টাকার হিসাব টিকো। ওরা আমি পরে একদম আমার মা আমার বাসায় নিয়ে আমি রঙ্গু বাসায় নিয়ে কইতেছে যে আচ্ছা কামালাম ইয়ার মায়ের 10,000 দিল ওটা কি করছস, তোর টেকা দিস কি করছস। ভাইয়া আমি একটা বোকামি করি না, আমি বোকার কাজ কখনো মাথা রাখি না, ওষুধের বিলে যে কাগজটি দেয় না ভাইয়া ওটা ফটো কপি করে একটা করে রেখা দিছি। আমি যে আমার শ্বশুর শাশুড়ি আইছে আমি হোটেল থেকে খাবার কিনে নিছি, আমার হোটেল 1 টাকা খাবারের বিল রাখে নে ভাইয়া, আমার তার দোকানে পানি দিয়ে দেখতে আমার কাছে বিল রাখে না, সবন্দ আপনার মা অসুস্থ মৃত্যুভোগে আপনি টাকা দেওয়া লাগবে না, আপনি খাওয়ান লাগলে নিয়ে যাবেন। তাহলে ভাই আমি পারতাম না ভাইয়া, আমি 6 প্যাকেট তৈরি নিয়েছি, 7 টাকা করে 6 প্যাকেট কয়টা কত দাম আসে ভাইয়া।
প্রিয় শ্রোতা আপনাদের এখানে সবাই একটু নোট করতে চাই, ওর জীবনের যেই ঘটনাগুলো এখানে উপস্থাপন করছে কারো কারো ক্ষেত্রে সেটা মনে হতে পারে খুবই ফানি, এন্ড দিস ইজ নট দ্যাট টাইপ অফ স্টোরি যেটা রেডিওতে বলার মতো। কিন্তু এখানে খেয়াল রাখবেন যে ওর জীবনে যে অপরাধী হয়ে ওঠা, ওর মতো অসংখ্য মানুষ কিন্তু আমাদের এই সমাজে আছে, অসংখ্য অসংখ্য মানুষ আছে যাদের কাছে একটা ছোট্ট প্যাকেট বিরিয়ানি অনেক অনেক ইম্পর্টেন্ট। কারণ বাজারের এই রাস্তা দিয়ে আমার অনেক বেশি যাওয়া আসা হয় কারণ আমার অফিসটা কারণ বাজারে, আমি এখানে দেখি রাতের গভীরে অনেক মানুষ ফুটপাথ এখানে শুয়ে থাকে, অনেক মানুষ ডাস্টবিনের খাবার খায়। এটা শুধুমাত্র কারণ বাজারের এই ফুটপাথের চিত্র না, ঢাকা শহরের অনেক অনেক ফুটপাথের চিত্র এটা। সুতরাং ওই একটা মানুষের কাছে আমার মনে হয় যে এক প্যাকেট বিরিয়ানি একটা স্বর্গের মতো। তো সেই জায়গাটা থেকে যদি আপনি একটু চিন্তা করেন তাহলে ওর লাইফের স্টোরি নিজেকে দিয়ে জাজ করলে হবে না, আপনি যে অবস্থায় আছেন যে অবস্থা থেকে বিলং করে যদি আপনি মনে করেন পুরো দুনিয়াটাই আপনার মতো, দ্যাট ইজ আ বিগ মিস্টেক। বরং ওর লেভেল থেকে এটা অনেক ইম্পর্টেন্ট, ওর লেভেল থেকে ছোট ছোট ঘটনাগুলো, এই 500 টাকাগুলো কিছু হেল্প নেয়া, 2-4 পয়সা ইনকাম করা, 2-3 হাজার টাকা রোজগার করা না করে চুরি করা, দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। অ্যান্ড ওর জায়গা থেকেও একটা ভয়েস রেজ করার সুযোগ আছে। আমরা তো সবসময় একটা কথা বলি, যদি কোথাও আপনার যদি ভয়েস রেজ করার সুযোগ না থাকে, আপনার জন্য প্ল্যাটফর্ম করে দিয়েছে বিসি রেডিও, সো ইউ ক্যান রেজ ইউর ভয়েস, আপনি বলতে পারেন। আপনার জীবনের ঘটনা হয়তো আপনারই মতো কাউকে ভুল পথ থেকে ফেরাবে, তো সেন্সটাকে কিন্তু একটু অন্যভাবে নিতে হবে আজকের এই অপ্রিয় সত্যতে। বলুন আপনি, আপনি যেটা বলছিলেন, হ্যাঁ
পরে বিরিয়ানি প্যাকেট নিয়ে খাওয়াইলাম, পারতাম ইচ্ছা করলে আমি টাকাটা বেশি করে রাখতে, পরে আমি তা করি নাই। আমার মালিককে এই কাজটা আমি চাইতাম, আমার মালিককে 50-20 টাকা দিত, আমার বউ পান খায় আমি পান কিনে দিই। পরে আমার এক দোকানদার কাকার কাছে গেছি, একটা সিগারেট ধরাইতে, আমি সিগারেট অর্ধেক খাইতেছে আর অর্ধেক ফিরে দিতে, কাকা দেখে কি করো ভাই, টাকা পয়সা না আমার টাকায় দিকে আমি মার টাকা খরচ করতে পারবো না। সেই লোকটা কয় তুই সিগারেট খাস কি করবো আর, ধর 1 প্যাকেট সিগারেট নিয়ে ভাই, বিশ্বাস করবে না যতদিন আমার হাসপাতাল ছিল অতদিন আমি ওই 1 প্যাকেট সিগারেট দিয়ে আমি চলছি ভাই, 1টা সিগারেট 2 বার করে খাইছি। আমি সব কিছু ছেড়ে দিছি, মদ ছেড়ে দিছি, গাঁজা ছেড়ে দিছি, সব খাওয়া ছেড়ে দিছি, আমি এখন ভালো পথে আছি। আল্লাহ আমাকে একটা লোক তাকে যদি সে বেঁচে থাকে আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক, তার আল্লাহ বাঁচায় রাখুক, সে আমাকে ভুল পথে থেকে সরিয়ে দেওয়ার জন্য।
ভুলপথ থেকে সরিয়ে দেওয়ার জন্য আপনাকে কে হেল্প করেছে সেটা আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে তারপরে আমরা জানবো। প্রিয় শ্রোতা আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। আজকে এখানে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে এসছে স্বপন, স্বপনকে নিয়ে আমি একটু পরে আবারও ফিরে আসছি। প্রিয় শ্রোতা সবার জন্যই বলছি, এখন থেকে প্রতি রবিবার রাত 11টার খবরের পর অর্থাৎ 11:04 কিংবা 11:05 থেকে আপনি শুনতে পাবেন আপনার প্রিয় অনুষ্ঠান রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, সঙ্গেই থাকুন।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sabto Bolibo, Recharge Yourself.
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ
yourself.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sabto Bolibo, Recharge Yourself.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আরজে কিবরিয়া আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে এসেছে স্বপন, কথা না বাড়িয়ে আরো একবার তাকেই আমরা নক করছি। স্বপন, তারপর
আমাদের যুবস্থাতে বলছে যে তুই মদ খেয়া ছাড়া দিয়া দিবা, এই মদ খাওয়া ভালো না, গাঁজা খাওয়া ভালো না, এই করা ভালো না। উস্তাদ অনেক পরামর্শ দিয়েছে, আখেরাতে এদের হিসাব দিতে হইব যে হারাম, মরার পরে মুসলমানরা এটি কখনো খায় না। এরপর থেকে ভাই আমি খুব ভালো হয়ে গেছি, আর আমার আব্বা মারা যাওয়ার পর আমি মরে যাওয়ার পর আমি সব ছেড়ে দিছি। দেওয়ার পর আমি আম্মারে নিয়ে বাসা, আমি বিয়ে শাদী করা বাসা নিলাম।
বিয়ে শাদী করলাম মানে প্রথম বউ?
হ্যাঁ, প্রথম বউ তো বিদেশ চলে গেল। না, সে আমাকে দেয়নি, আমি তার কাগজ পাঠিয়েছি, সেটা গেছে কিনা আমি এখনো জানি না।
তারপর আপনার বউ আপনার সঙ্গে যোগাযোগ করেনি?
হ্যাঁ, সে আমাকে ফোন দেয়, ফোন দেয় অনেক সময় একটু ভালো ভালো কথা বলে, পরে আবার গালাগালি করে। এই ধরেন কিছুদিন আগে
তারপরে আপনি তাকে জানিয়েছেন যে আপনি?
জি জি, আমি জানিয়েছি।
ডিভোর্স দেওয়ার আগে তার সঙ্গে কথা বলেছিলেন?
হ্যাঁ, কথা বলে ওই নিজে বলছে
যে তুমি ডিভোর্স দিয়ে দাও আমাকে।
না, ডিভোর্সের কথা আমার বলেন, ওই আমার বলছে তুমি বিয়ে শাদী করে ফেলো, ওই অর্ডার দিছো সব বলতাম, প্রায় যে কোনো ফোন তো এক কথাই বলতো, আমার মালিক সাথে থাকতো, আমার মালিক
বলতো
বাচ্চারা মার কাছে, বাচ্চারা রেখা দিছে দেয় নেই। আমি আনার জন্য অনেকই করছি,
মার কাছে মানে ওর নানুর কাছে,
ওর নানুর কাছে
বাচ্চা নানুর,
আমার আমার মেয়ে আমি নিয়ে আইছি, তোর কাছ থেকে কুয়ে নিয়ে আইছি। ওরে যদি ধরেন কিছুদিন আগে বিদেশে আসছে বেড়াইতে, ছুটিতে আছে, আইসে আসার পরে আমার সাথে কথাবার্তা বলছে, আমি কইছি ঠিক আছে ঈদের পর যাবো, ঈদের পর আমার মেয়েকে নিয়ে নিয়ে আসবো। ভালো কথা, আমার বউ, আমার ছোট বউ আমার দিদার চাপ দেয়, আমার বড় বউ দিদা আমার চাপ দেয়, আমার ছোট বউ বলে তুমি আপনি যদি ওদিকে যান, যদি আপনি মেয়ে নিয়ে আসেন ভালো কথা, পরে বলবেন ওই এখানে দিয়ে দিতে আপনি যা নিয়ে আসবেন, আপনি ওর দেশে যেতে পারবেন না, দেখা গেছে আপনি ওই দেশে যাবেন, আপনি কিছু করে ফেলাইতে পারে। আমার এই কথা অনেক জনে বলতেছে, যাই মনে হচ্ছে আপনার মারতে পারে, যে বউ আপনার নাইট কোপ দিতে পারে সেই বউ আপনার মেয়েও ফেলাইতে পারে। কারণ জি দি মেয়ে আমার, আমার যে কোনো স্ত্রীর কাহিনী আমার ছোট বউর কাছে আমি প্রকাশ করছি, আমার ছোট বউ খুব কষ্ট পাই, আমার ছোট বউ আমার খুব ভালোবাসে।
বিয়ে করলেন কবে আপনি?
আমি বিয়ে করছি 2012 আবার
2012 সালে। এটা কি আপনি
দ্বিতীয় বিয়ে?
অ্যারেঞ্জ ম্যারেজ ছিল নাকি লাভ করে?
না না, লাভ ছাড়া সালামের ধর্মের বই নয়, সালাম একদিন মোবাইলে কথা বলতেছে যে আমি করলাম দোষ।
মানে এই মেয়েটাকে পাওয়ার পরে কি আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দেন নাকি তার আগে ডিভোর্স দিয়েছেন?
তার আগে কাগজ দিয়েছিলাম, সে কাগজ ওখানে বলে যায় নাই, ওরা পায় নাই।
আচ্ছা,
পরে আমার দোস্তের মোবাইলের সাথে মোবাইলে কথা বলতেছে, কার সাথে কথা বলিস? আমার বোনের সাথে। পরে বোনের সাথে আমি কথা বললাম, কণ্ঠ ভালো মাশাল্লাহ দিলে এখনো ভালো, যে আমি বললাম যে দোস্ত তাহলে এক কাজ কর, তার নাম্বারটা আমাকে দে। তার নাম্বারটা আমাকে দিল, আমি তার সাথে কথা বললাম, ভালোই লাগলো। পরে আমি আমার বন্ধুরে বললাম যে তার মাকে জিজ্ঞেস করো তার মেয়েকে বিয়ের সাথে দিবে কিনা, যদি দিয়ে দেয় তাহলে পাত্র আমি আছে। পরে আমার জিজ্ঞেস করলো আপনি মেয়েকে বিয়ে দিবেন? হ্যাঁ বিয়ে দেব, ছেলে আছে আমার কাছে, নিয়ে আসো দেখি ছেলেদের, দেখি দেখলাম ছেলেকে, মেয়ে দেখলাম, মেয়ে ভালো, আমার দেখলো ভালো, ঠিক আছে পছন্দ হয়েছে বিয়ের সাথে দিব। আমি যে আগে একটা বিয়ে করছি, আমার যে বাচ্চা আছে তা এই কথা আমি তাদের কাছ থেকে বলি আপনি বিয়ে করছেন, ওই বয় ঝামেলা করবো, সেটা করবো, ওইটা করবো, লাস্টে আমার মেয়ের মরবো, আমার মেয়ের অশান্তিতে রাখবেন, এনছেন এটা সেটা এটা ওইটা অনেক কিছু ভাবছে। আল্লাহ দিলে ভাই আমি বিয়ে করার পর আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসে।
আমার শাশুড়ি করার পর জানলো না আপনার আরেকটা বিয়ে আছে?
না না, এটা জানছে, এটা আমি বলছি আপনার আমার মেয়ে হওয়ার পরে।
আরেকটা মেয়ে হয়েছে আপনার?
হ্যাঁ, আমার এই মেয়ে, ছোট মেয়ে।
মেয়ে হওয়ার পরে গিয়ে বললেন কি করলো রিয়াকশনে তারা?
এটা আমি বলছি আমার বউকে, আমার শাশুড়ি আস্তে আস্তে 3 বছর পর জানলো। পরে একটু রাগারাগি হয়েছে, পরে আমার শ্বশুরে বলছে যে আমার মায়ের তো অসুখে নেই, আমার মায়ের তো বাত কাপড়ে ভরপুরে আছে, খুশিতে আছে, সংসার ঠিক মতো চলতেছে, জামাই কাজ করতেছে, জামাই তো অশান্তি করে না, আমার জামাই ঠিক তো দুনিয়া ঠিক, আমার শ্বশুর শাশুড়ি এক কথা। আমার বউ মাঝে মধ্যে আমার ক্যাসাল করলে আমি যাবো গা, এটা করবো সেটা করবো, প্যান করবো, দুই যাই কি মা বাপের কাছে যাবো না, কোনো জায়গাও যাবো না, যদি মাঝে মধ্যে কাজা গুজা লাগে মানে ঝগড়াবাজি যদি হয় ঝগড়া করি তখনই কয় সব কথা বলে।
আপনার মার সঙ্গে এই মুহূর্তে আপনার দ্বিতীয় স্ত্রীর সম্পর্ক কেমন?
আমার দ্বিতীয় স্ত্রীর সম্পর্ক ভাই মাশাআল্লাহ দিলে খুব ভালো, সুখী আছি, শান্তিতে আছি। আপনার এখানে আসার আগে আমার বউর সাথে কথা বলছি, আমি বলছি যে আজ কি বিয়ে দেখা করতে যাচ্ছি, তুমি কি বলো? তো কি বলেন আপনি? আপনি আজকে কিভাবে নাম্বার পেলেন? খুব আমার তো যাওয়া দরকার, বাইরে তো আমার তো দেখা দরকার। আমার বউ আপনার অনুষ্ঠান খুব ভক্ত ভাই, ডর যাহা বলিব সত্য বলিব, হেলমেট 920, আমার বউ খুব ভক্ত আপনার, আসার জন্য অনেক আগ্রহ করছিল। কিন্তু
আপনি আপনার স্ত্রীকে সাথে করে নিয়ে আসতেন, তার কথা আমরা শুনতে পেতাম। যে বদ অভ্যাস গুলো আপনার ছিল, আপনি যেটা বলেছেন ড্রাগ নিয়েছেন এক সময়, মদ গাঁজা এগুলো খেয়েছেন, সেগুলো থেকে কি সম্পূর্ণ দূরে সরে এসেছেন?
জি ভাইয়া, আল্লাহ আমাদের খুব শান্তি।
তাহলে আপনি কি করে এখন দিন অতিবাহিত করছেন, কি করছেন, পেশায় কি করছেন
এখন? ভাইয়া আমি আজকে 12 বছর ধরে পানি চাকরি করতেছি।
পানি চাকরি বলতে
ফিল্টার পানি? জি জি, হোটেলে, চায়ের দোকানে, বাসা বাড়ি।
আচ্ছা, এই ফিল্টার পানিটা কি আসলে ফিল্টার নাকি এখানে 2 নম্বর?
জি, এটা ফিল্টার হয়, আমরাও খাই ভাইয়া, আমরাও খাই। আপনি একদিন আমাদের সাথে যে দেখতে পারেন।
আচ্ছা, এই কোম্পানিতে কাজ করেন?
জি, তুরাক।
কত টাকা বেতন পান?
আমি ভাইয়া আল্লাহ দিলে আগে বেতন অতি বাসতে পাইতাম 4,000 টাকা, এখন আল্লাহ দিলে 10,500 টাকা পাই।
সংসার চলে যায়?
কোন রকম কষ্টে চলি ভাই। আমার চাকরি মিল করতে কি ভাইয়া, আমার চাকরি করতে আর ভালো লাগে না, আমার মার্জুন।
আপনি তো তারপর আগের থেকে অনেক ভালো আছেন।
জি,
তো আপনি আমাদের লেসনার উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা, যারা এই ধরনের লাইফের মধ্যে আছে, এই চুরি চামারি করে, তারপরে এই যে ট্রাক ট্রাক নেয়, মানে অসৎ সঙ্গে মিশে চিন্তায় চিন্তায় করে, এদের উদ্দেশ্যে কিছু বলতে চান?
হ্যাঁ, অবশ্যই বলতে চাই যে আপনি আপনি কেউ না কেউ ভাই, কেউ না কেউ বাবা, কেউ কেউ না ছেলে, কারো না বোন। একটা জিনিস মনে করবেন, যারা এইসব কাজ করে, যারা এইসব জিনিস খান, এর থেকে দূরে থাকুন। কারণ কি, আপনি একজনের টাকা চিন্তা করতেছেন, এমন আছে আপনার টাকা আপনার মার টাকাও তো নিতে পারে আরেকজনের ঠেক দিয়ে। আপনি একজনের ক্ষতি করবেন, আপনার ক্ষতি আরেকজনে করবে। মদ গাঁজা অসৎ পথেতে সরে আসুন, নেশা বন্ধ রাখুন, নেশা করবেন না, নেশা কাউকে করতে দিবেন না। যে করে সে বড় অপরাধ, যে করতে দেয় তা বড় বড় অপরাধ। আশা করি আমার কথা শুনে আপনাদের ভালো লাগবে। এই মদ গাঁজা খেয়ে কি হয় একদিন আপনিও বুঝবেন, আপনার পরিবারের ধ্বংস বুকে থাকবে। আমি যেমন সরে আসছি আপনিও সরে আসুন।
আমরা এবার মুখোমুখি হচ্ছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, কি বলার আছে আপনার আজকের এই ঘটনা শুনে?
সম্ভবত কিন্তু মানসিক সমস্যা বা ব্রেনের সমস্যা ছিল ছোটকাল থেকে, অ্যাবনর্মাল ছিল। তার মানে হচ্ছে প্রতিজন বলেন, মেন্টাল ডিস্টার্বেন্স, মানসিক প্রতিজন কিছু ছিল কিনা, বা এটা তো খুব একটা প্রশ্ন হলেন আমাদের কাছে। যাই হোক, এখন মোটামুটি ভালো আছে। আগের বউটাকে হয়তো কিছুটা বিশ্বাস করে, এখন সে মাঝখানে দেখা করতো এবং কি করতো, এই হলে তার কথা, এই তো অপরাধ, তেমন কিছু না। আর তাছাড়া তার কিন্তু মানসিক সমস্যা বা ব্রেনের সমস্যা আছে বলে আমার মনে হচ্ছে। তাহলে সে যেগুলি করেছে সেগুলি থেকে সে যদি এখন ভালো থাকতে চায়, তাকে আমরা সার্টিফিকেট জানাচ্ছি, সে ভালো থাকতে পারে। তবে আমার মনে হয় সে বা তার পরিবার যারা আছে, তারা যদি মনে করেন যে তাকে একজন সাইকিয়াট্রিস্টের বা মানসিক কোনো হসপিটালে, সরকারি হসপিটালে যেখানে জিনিস দেখানো হয় সেখানে তাকে দেখানো বুদ্ধি বিকাশ হয় না, যেটা তারা নিজেদেরকে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে তাকে যদি প্রয়োজন মনে করা হয় তাহলে সে সচেতনতা তাই জিনিস।
আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদেরকে টেক্সট পাঠিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। মিলন আমাদেরকে লিখেছে, ভাইয়া স্বপন আসলে খুবই সহজ সরল, আমরা সাধারণত এদেরকে বোকা বলি, সবাই ওর সরলতার সুযোগ নিয়েছে। সুমাইয়া লিখেছে, স্বপনকে শুধু ওর বন্ধুরাই না, ওর পরিবারের লোকজনও ব্যবহার করেছে, ও আসলে খুব ভালো একটা ছেলে। বিশু লিখেছে, ভাইয়া স্বপনের মতো ছোট চোরদের আমরা মারতে পারি, কিন্তু যারা ব্যাংক থেকে কোটি টাকা চুরি করে নেয় তাদেরকে আমরা মাথায় তুলে রাখি, এভাবে আর কতদিনই, বিরাট প্রশ্নবোধক একটা চিহ্ন। ওকে প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ সেগমেন্ট চিঠিতে যাব। আমরা মঞ্জুরের কাছ থেকে শুনবো এই সপ্তাহে কি আমাদেরকে চিঠি পাঠিয়েছে বা মেইল পাঠিয়েছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
আমি মাসুদ। বেশ কিছুদিন আগে একজন আমাকে ফোন করে জানায় সে ভুল করে আমার নাম্বারে 1,000 টাকা পাঠিয়েছে, আমি যেন ফেরত দিই, সে খুব বিপদে আছে। পরে আমি চেক করে দেখি সত্যিই আমি 1,000 টাকা পেয়েছি, কিন্তু আমি ফেরত দিইনি। এখন আমার উপলব্ধি হচ্ছে কাজটা আমি ঠিক করিনি, হয়তো একজনকে খুবই বিপদে ফেলেছি। আমি ওই লোকটির কাছে ক্ষমা চাচ্ছি এবং তাকে তার টাকা ফিরিয়ে দেওয়ার ওয়াদা করছি।
Royal Tiger Dream Presents. Jaha bolibo, sotto bolibo. Recharge yourself.
প্রিয় শ্রোতা, শেষ করতে চাই আজকের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার ঠিক রাত 11টায় আমি আর জি কিবরিয়া আপনার জন্য আবারও ফিরে আসব। এবং আপনারা নিশ্চয়ই জানেন আগামী রবিবার থেকে যাহা বলিব সত্য বলিব এই রবিবার থেকে শুরু হয়েছে, ইনফ্যাক্ট রাত 11টায়। আগামী রবিবার ঠিক রাত 11টায় আমি আর জি কিবরিয়া আবারও ফিরে আসব। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আধারে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিম, রিচার্জ ইয়োরসেলফ।
এবিসি রেডিও 89.2 FM.